হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত। এবং শুরু হয়ে গেল কিন্তু প্রেতের 79তম এপিসোড, এবং সাথে আছে আমি জেফ্রি খান। আর সাথে বলতে চাই যে আজকে কিন্তু একটু লেটই হয়ে গেল, 5-6 মিনিট বলা যেতে পারে যে লেট হয়ে গেছে, এবং 5 মিনিট পরেই শুরু করেছি। বাট আশা করছি শুরুটা অনেক সুন্দর হয়েছে, এবং ফাইনালি শুরু করতে পারলাম না। এটা বেসিক্যালি একটু সাউন্ডের একটু সমস্যা ছিল, দ্যাটস ওয়াই আসলে প্লে করতে করতে একটু সময় চলেই গেল বলা যেতে পারে। সাউন্ডে কখনো কখনো একটু প্রবলেম লেগে যায়। এনিওয়েজ, এখানে আসলে আমাদের কিছু করার থাকে না, বিকজ এটা সম্পূর্ণ টেকনিক্যাল একটা প্রবলেম। আর ইনশাল্লাহ পুরোটা এপিসোড জুড়ে আপনাদের সবাইকে সাথে পাবো। আমি এখন যদি বলতে চাই তাহলে বলতে হবে যে এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত 12:07, এবং সরাসরি কিন্তু আমি চলে এসেছি লাইভে, এবং আপনাদের সাথে আবারও গল্প শেয়ার করতে চলে এসেছি। এবং আজকে আপনাদের জন্য থাকছে দারুণ দারুণ সব স্টোরি, যেগুলো আপনারা শোনার পরে একেবারে হাড় হিম করা এক অনুভূতি পেতে চলেছেন। এতটুকু বলতেই পারি যে হাড় হিম করা মারাত্মক কিছু অনুভূতি পাবেন, এবং খুবই ইন্টারেস্টিং সব স্টোরি আপনাদের জন্য অপেক্ষা করছে আজকে। আমার কথা যদি ঠিকঠাক মতো শোনা যায় তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই করব, এবং আপনার সাথে গল্প করব, কিছু কথা বলব। বিকজ ইউ নো, এর পরবর্তী এপিসোডটা আপনাদের জন্য হতে চলেছে হ্যালোইন স্পেশাল এপিসোড। এবং এক্স্যাক্টলি, এবং হ্যালোইন স্পেশাল এপিসোড কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এবং আমি বিলিভ করি যে আপনাদের মনের মতোই হবে। এবং আমি এতটুকু মোটামুটি কনফার্ম করতে পারি যে এপিসোডের প্রতিটা স্টোরি খুবই জমকালো হবে, আর বেশ লম্বা একটা এপিসোড হবে। মোটামুটি আমি ধরেই রেখেছি 3 ঘন্টার একটা এপিসোড হবে, বেশ লম্বা এপিসোড। এবং অনেকদিন পর, 1 বছর পর আবারও একটা হ্যালোইন স্পেশাল এপিসোড করছি। গত হ্যালোইনটা ডিফারেন্ট ছিল, এবং এই হ্যালোইনটা সম্পূর্ণ আমি নিজে করছি, এবং দারুণ রকমভাবে কিছু স্টোরি আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছে, এবং প্রতিটা স্টোরি খুবই ইউনিক এবং খুবই অদ্ভুত সুন্দর হতে চলেছে, এবং বেশ লং লং এপিসোড এবং লং লং স্টোরি আপনাদের জন্য অপেক্ষা করছে। বেশ অনেক ভালো স্টোরি পেয়েছি, এবং সেগুলো থেকে বেস্ট বেস্ট স্টোরিগুলো বেছে বেছে আপনাদেরকে শেয়ার করতে চলেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর একই সাথে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এপিসোডটা কিন্তু খুবই সুন্দর হতে আছে, বিকজ আজকেও কিন্তু আপনাদের জন্য থাকছে ভয়ঙ্কর ভয়ঙ্কর 5টা স্টোরি। যদি সত্যি কথা বলি তাহলে প্রথমে বলতে হবে আজকের এপিসোডের প্রথমে আছে আমাদের একটা পিশাচের ঘটনা। যেহেতু পিশাচের ঘটনা সবারই অনেক পছন্দের, সো আজকে কিন্তু পিশাচের ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং এতটুকু বলবো যে পিশাচের ঘটনা সবসময় আপনাদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর ছিল, এবং সবার কাছে বেশ ভালো লাগে। এটা বিশ্বাস করা না করাটা সেটা ডিফারেন্ট বিষয়, বাট আমি পিশাচের স্টোরি আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। কুল পিশাচ বা স্ক্যারি জম্বি টাইপের স্টোরিগুলো খুব ভালো লাগে, একটা এন্টারটেইন দেয় প্লাস ভয় দেয়, সেরকম একটা স্টোরি আছে প্রথমে, এবং সেটা একটা অভিযানের একটা ঘটনা আছে। এবং এরপরে আছে একটা হসপিটালের স্টোরি, এবং আজকের স্টোরিগুলো প্রতিটাই খুবই ডিফারেন্ট এবং গল্প আকারে শেয়ার করা হয়েছে, এবং প্রতিটা স্টোরি টেলারই চেষ্টা করেছেন বেস্ট বেস্ট স্টোরিগুলো শেয়ার করার। এবং পরিত্যক্ত হাসপাতালের একটা স্টোরি আছে, এবং একটা মানে ব্যাপারটা হচ্ছে অতি উৎসাহী হয়ে যদি কেউ এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছে যান যেখান থেকে ফিরে আসার কোনো ওয়ে থাকবে না, তাহলে কেমন হবে একবার ভেবে দেখুন তো। ঠিক তেমনই এক স্টোরি কিন্তু আপনাদেরকে আজকে শোনাতে চলেছি, পরিত্যক্ত হাসপাতালের স্টোরি, এবং ভীষণ রকম ভয়ঙ্কর এই স্টোরিটা, এবং প্রেতাত্মার কবলে পড়ে যায় একটা ছেলে, এবং একটা মানে বেশ ভয়ঙ্কর। এরপরে একটা আছে ঘটনা, সেটা হচ্ছে বাসের ঘটনা। একটা চিন্তা করুন, একটা বাস, যে বাসটা প্রতি অমাবস্যার রাতে নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে চলাচল করে, এবং নির্দিষ্ট কিছু মানুষের কাছে দেখা দেয়, এবং সে নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে সারা জীবনের জন্য অন্য এক জগতে চলে যায়, তবে কেমন হবে, সেরকম একটা ইন্টারেস্টিং স্টোরি আছে আজকে, এবং খুবই ডার্ক, মানে বলতে পারো যে বেশ ভালো লাগবে আপনাদের কাছে। এবং এরপর একটা মোবাইল ফোনের স্টোরি আছে, মানে এক একটা না ডিফারেন্ট ডিফারেন্ট সব স্টোরি আজকের, এক একটার সাথে এক একটার কোনো রকম পার্থক্য নাই, ডিফারেন্ট ডিফারেন্ট মানে ভ্যারাইটি ভ্যারাইটি স্টোরি আছে, ভ্যারাইটি টপিক্সের উপরে স্টোরি আছে। ভৌতিক ফোন বা মোবাইল ফোনের একটা স্টোরি আছে, এবং ধরেন যে আপনার কাছে একটা ফোন এলো, আর সেই ফোন আপনি একটা পেলেন, পুরনো আমার একটা ফোন পেলেন, সেই ফোনে আপনাকে আত্মারা ফোন দিচ্ছে, মৃত মানুষরা ফোন দিচ্ছে, কেমন হবে, সেরকম একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এবং লাস্টে আছে একটা পিকনিকে গিয়ে প্রেতাত্মার কবলে পড়ার একটা অসাধারণ স্টোরি আছে। মানে মোটামুটি প্রতিটা স্টোরি আজকে খুবই ডিফারেন্ট এবং খুবই অসাধারণ, এবং আপনাদের মনের মতো সুন্দর, এতটুকু বলতে পারি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আপনাদেরকে আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমি অলরেডি অনেক কমেন্ট পেয়ে গেছি, এবং কমেন্টগুলো আমি এখন পড়বো। আমার মোটামুটি আজকের স্টোরি ডিটেলগুলো বলে দিলাম যে আজকে কী কী আছে, এবং এখন আমি কিছু কমেন্ট পড়ব এবং কমেন্ট পড়ে সরাসরি ঘটনায় চলে যাব। প্রথমে যদি বলি, মোজাম্মেল হক ভাই লিখেছেন, হ্যালো ব্রো, হাউ আর ইউ, আজকের রেইনি ওয়েদার প্লাস প্রেত দারুণ হবে। আমি 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 কেন প্রেত, আমি কোনো প্রেত মিস দিই না। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। প্রেতের অথেন্টিক, একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অথেন্টিক শ্রোতা হচ্ছে মোজাম্মেল হক ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আপনি প্রত্যেকটা এপিসোডে আপনি কমেন্ট করেন, ইভেন শুধু তাই না, আপনার সাথে আমার কমিউনিকেশনও হয়েছে সামনাসামনি। সামনাসামনি বলছে, আমাদের প্রেতের যে গ্রুপটা ছিল সেখানে কথা হয়েছিল। নাদিম মাহমুদ ভাই কমেন্ট করেছেন, রেডি হয়ে শুয়ে আছি, থ্যাংক ইউ সো মাচ। এবং এখনই শুরু হবে প্রেত। জাকারিয়া হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বরাবর মতো আজকেও আপনার কণ্ঠে চলে আসলাম, আপনার আপনার ভয়ের রাজ্যে চলে আসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ জাকারিয়া ভাই চলে আসার জন্য। তৌফিক রাহেন ভাই কমেন্ট করেছেন, এছাড়া আমাদেরকে আলী হায়দার মুন্সি কমেন্ট করেছেন, জেফ্রি ভাই এখনও তো শুরু করলেন না, কে বলেছে যে এখনও শুরু করে দেবো, সমস্যা নেই। এছাড়া আমাদেরকে তৌফিক রাহেন ভাই লিখেছেন, নেট ইস্যু, এক্স্যাক্টলি, না লাইফে আজকে একটু সমস্যা হচ্ছিল। নাদিম মাহমুদ ভাই কমেন্ট করেছেন, জেফ্রি ভাই ভূতকে নিয়ে গেছে। এছাড়া আমাদেরকে আলী হায়দার মুন্সি আরও কমেন্ট করেছেন, শুরু করেন জেফ্রি ভাই। এছাড়া আমাদেরকে সুজন তালুকদার কমেন্ট করেছেন, রিফাত বাবা কমেন্ট করেছেন, সালাম ভাই, প্রেথ মোবারক, হ্যাঁ লাইভ মোবারক, আজও সাথে আছি, সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের সবার কমেন্ট পেয়ে আমার অনেক ভালো লাগছে, এবং আই মাস্ট হ্যাভ টু সে ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। যে কয়েকটা কমেন্ট আসুক, এখন মধ্যে 14টা কমেন্ট এসেছে, সবগুলাই পড়ে ফেলেছি। এবং আমার কিন্তু সময় হয়ে এসেছে আপনাদের সাথে ঘটনা শেয়ার করবার। আমি আর দেরি করব না, আমি সরাসরি চলে যাবো আজকের এপিসোডে, এবং এপিসোড শেষ করে এসে আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে যাব কমেন্ট সেকশনে, এবং আপনাদের কমেন্ট পড়ব, তখন আপনাদের সাথে গল্প করব। বিকজ রাত যত গভীর হয়, গল্প বলতে তত মজা লাগে, রাত যত গভীর হয় ভয়ের তাপমাত্রাটা যেন আরও একটু বেড়ে যায়, এবং আরও হার হিম করা কিছু অনুভূতি কিন্তু আপনাদের যেন চলেই আসে, ইজন্ট ইট? সো দিস দ্য ফ্যাক্ট। এবং আমি যাইতে একই সাথে বলতে চাই যে এর পরবর্তী যে এপিসোডটা 29 তারিখের যে এপিসোড, সেটাই হতে যাচ্ছে প্রেতের হ্যালোইন স্পেশাল এপিসোড। সে এপিসোডটা কেউ মিস করবেন না, অবশ্যই শুনবেন এবং সারা রাত ধরে শুনবেন। দারুণ দারুণ সব ঘটনা থাকবে, মোটামুটি 10-12টা স্টোরি থাকবে আপনাদের জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট 10-12টা স্টোরি। আজকে তো 5টা স্টোরি আছে, এরপরে মিনিমাম 10টা বা ম্যাক্সিমাম 12টা থাকতে পারে স্টোরি, মানে বেশ লম্বা একটা সময় ধরে আপনাদের সাথে প্রেত চলবে। এবং যেহেতু স্পেশাল এপিসোড, সো স্পেশালভাবেই ঘটনাগুলো শেয়ার করা হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আজকের এপিসোডে। অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, শুধু আপনাদেরকে বলবো আপনারাও যদি চান প্রেতে ঘটনা পাঠাতে তাহলে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। প্রেতে ঘটনা পাঠানোর একটা ওয়ে আছে, উইচ ইজ ইমেল। ইমেল আইডিটা হচ্ছে preth.sadhinmusic@gmail.com, PRET, তারপর ফুল স্টপ, দেন sadhinmusic@gmail.com, দিস ইজ ইট। আর বেসিক্যালি তেমন কিছু নেই, অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক হতে হবে, আগে কোথাও প্রচার হয়েছে এমন ঘটনা দয়া করে পাঠাবেন না, বিকজ ঘটনা পাঠানো কোনো মানেই হয় না যদি আগে কোথাও শেয়ার হয়ে থাকে সেটা, বিকজ অলরেডি সেটা শেয়ার হয়ে গেছে, আমার মুখে নতুন করে শোনার কিছু নেই। সো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আর দেরি করব না, আমি চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে। আশা করছি পুরো এপিসোড আপনাদের মনের মতো সুন্দর একটা এপিসোড হবে। চলে যাই সরাসরি আজকের এপিসোডে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, একি, এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশায় ভয়ের গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
¶¶
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে করছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি প্রেত পডকাস্টের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম মোরসালেদ আহমেদ, আমি একজন স্টুডেন্ট। এটা প্রেতে আমার লেখা প্রথম কোনো ঘটনা ভাইয়া। সত্যি কথা বলতে আমি যতই প্রেত শুনছি ততই যেন মন্ত্রমুগ্ধের মতো আপনার কণ্ঠের প্রেমে পড়ে যাই। দিন দিন যেন এই প্রেমে পড়াটা এক প্রকার নিঃস্বাদ হয়ে গিয়েছে। এত সুন্দর করে কিভাবে একটা ঘটনাকে গুছিয়ে পড়ে শোনান তা আপনি আর আপনার আন্দাতলা ভালো জানেন, শুধু আমি তো শুধুমাত্র শ্রোতাই হয়ে থাকব। ভালোবাসা নিবেন ভাইয়া, আর আমার যেহেতু প্রথম লেখা তাই আমার লেখায় কোনো ভুল ত্রুটি হতে পারে, সেজন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি ঘটনা। আজকের গল্পটির নাম দিয়েছি সাপরূপী পিশাচের ঘটনা। রাতের গভীরতা সবকিছু যেন ক্রাশ করে নিয়েছিল। একটা চাঁদের আলো ছাড়া পুরো গ্রামটা অন্ধকার ঢেকেছিল। বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম কুসুমপুর, বহু পুরনো একটা ইতিহাস আছে এই গ্রামের। গ্রামের সবাই জানত এই গ্রামে কিছু একটা অভিশাপ লেগে আছে। বিশেষ করে গ্রামের পাশের জঙ্গল দিয়ে কেউ রাতের বেলা যেত না, কারণ শোনা যায় ওই জঙ্গলে আছে নাকি ভয়ঙ্কর সাপরূপী পিশাচ। শত বছর আগের কথা, এই গ্রামের জমিদার ছোট ছেলে রুদ্র নিষিদ্ধ সাধনার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। একদিন গোপনে জঙ্গলে গভীরে গিয়ে কোন এক অজানা শক্তির সাহায্যে অমরত্ব লাভের চেষ্টা করে, কিন্তু সেই সাধনা তার জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে আসে। সে এক ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়, যার শরীর দিনের বেলা মানুষের মতো থাকলেও রাতের বেলা একেবারে যেন সাপ হয়ে যায়। ওই দিন থেকে গ্রামের চারপাশের লোকেরা জঙ্গলে রাতের বেলা কাউকে হারিয়ে যেতে দেখেছে, কিন্তু কেউ আর ফিরে আসেনি। কেউ জানত না যে রুদ্রই সে পিশাচ, কেননা রুদ্রর চলাফেরা এবং চেহারা সম্পূর্ণ মানুষের মতো হলেও রাতের বেলা সে সাপ হয়ে যায়। অদ্ভুত ছিল তার শক্তি। কুসুমপুর গ্রামের মানুষজন এখন এই ঘটনাকে কেবলমাত্র কল্পকাহিনী বলেই মনে করেছে, কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানত এই গল্প শুধু কল্পকাহিনী নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবতা। বিশেষ করে দাদু রামেশ্বর, তিনি গ্রামে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই অভিশাপের প্রতিটি ধাপ নিজের চোখে দেখেছেন। তার বয়স তখন 10 কিংবা 12 বছর হবে, যখন প্রথম রুদ্র পিশাচের রূপান্তরিত হয়। রামেশ্বর প্রতিনিয়ত সবাইকে সতর্ক করে দিতেন, কিন্তু নতুন প্রজন্ম এসব কথায় কান দিতেন না। তারা মনে করত এসব গল্প গুজব মাত্র, ভয় দেখানো একটা গল্প মাত্র, আর কিছুই নয়। সে নতুন প্রজন্মের একজন ছিল রাহুল। সে গ্রামের তরুণদের মধ্যে সবচাইতে বেশি চঞ্চল এবং সাহসী ছিল। গ্রামের সে ভূতুরে গল্পগুলোকে একেবারেই পাত্র দিত না এবং সে বলত, আরে এগুলো সব পুরনো বানোয়াট গল্প, মানুষের ভয় ভীতি আর কুসংস্কার মাত্র। এই যুগে আবার পিশাচ আবার সাপরূপী দানবের কথা বলছে, হাস্যকর, এগুলো কিছু নয়। তার বন্ধু বান্ধবও তার সাথে সহমত ছিল। তাদের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু ছিল দেবুয়ান আরিফ। এরা তিনজনই গ্রামের মধ্যে সবচাইতে দুঃসাহসী হিসেবে পরিচিত ছিল। একদিন সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ আকাশে উঠতে তারা মজার ছলে সিদ্ধান্ত নিল জঙ্গলে যাবে এবং প্রমাণ করে দেবে যে সাপরূপী পিশাচ বা এসব পিশাচ সাপের কোনো অস্তিত্ব নেই। সাপ তো সাপই হয়, পিশাচ কিভাবে হবে? রাহুল বলল, চল আজ আমরা কি জঙ্গলে গভীরে ঢুকবো, পুরো গ্রামকে দেখিয়ে দিব এসব পুরনো গল্পের পিছনে কোনো সত্যতা নেই, এগুলো বানোয়াট গল্প। দেবু প্রথমে বেশ ভয় পেয়ে গেছিল, কিন্তু রাহুলের সাহস থেকে সে কিছুটা এগিয়ে গেল, সে রাজি হয়ে গেল, আরিফও রাজি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল মধ্যরাতে সবাই একসাথে জঙ্গলে যাবে, সেখানে কিছুক্ষণ কাটিয়ে প্রমাণ করে দেবে যে কোনো পিশাচ নেই, কোনো জিন নেই, কোনো মানুষের বা সাপরূপী কোনো পিশাচ নেই। রাত থেকে ১২টা বাজতে তখন আর বেশি দেরি নেই। রাহুল, দেব আর আরিফ মশাল হাতে নিয়ে গ্রামের বাইরের জঙ্গলের পথে হাঁটতে শুরু করল। পূর্ণিমার আলোয় চারপাশটা যেন আলোকিত হয়ে গেল, কিন্তু জঙ্গলের গভীরে ঢুকতে সে আলো অদৃশ্য হয়ে গেল। মশালের নরম আলোয় তারা একে অপরকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগল। জঙ্গলের মধ্যে ঢুকতেই পরিবেশটা যেন মুহূর্তে বদলে গেল। গাছের ডালগুলো যেন তাদের দিকে হা করে এগিয়ে আসতে থাকল। পাতাগুলোর মধ্যে অদ্ভুত ফিসফিসানির শব্দ শোনা যাচ্ছিল। একবার মশালের আলোতে রাহুলের মনে হল গাছের গায়ে যেন কারো ছায়া দেখা যাচ্ছে, কিন্তু দ্রুত সরে গিয়ে সেটাকে ভুল ভেবে হাসতে লাগলো। দেব আর আরিফও কিছুটা অস্বস্তি অনুভব করছিল, কিন্তু তারা মুখ ফুটে কিছুই বলল না। রাহুল তাদের সাহস চোকাতে বলল, ভয় পেও না, এগুলো কেবল বাতাসের খেলা। তাদের পথের দুপাশে ছিল ঘন গাছপালা, কোথাও কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল না। হঠাৎ বাতাসের মধ্যে এক ধরনের বিষাক্ত ঘ্রাণ যেন ভেসে এলো। দেব বলল, তুই কি গন্ধটা পাচ্ছিস? রাহুল একটু থেমে গিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এটা হয়তো বা কোনো গাছের গন্ধ। তারা আবারও এগুলো থাকল, কিন্তু কিছুক্ষণ পরে তারা অনুভব করল মাটিতে কাঁপুনি লাগছে, যেন তাদের চারপাশের জমিগুলো নড়ছে। তারা থমকে দাঁড়ালো, চারদিকে তাকিয়ে আর কিছুই দেখতে পেল না। হঠাৎ করে আরিফ চিৎকার করে উঠল, ওটা কিরে? মশারের আলো ফিরে তারা দেখল দূর একটা বিশাল কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যেটার চোখ দুটো ছিল লাল রঙের এবং তার শরীরটা সাপের মতো দীর্ঘ ছিল। তারা থমকে গেল। ছায়া মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। এর শরীরের নাড়াচাড়ার সাথে সাথে মাটির কম্পন যেন আরোটা বেড়ে গেল। রাহুল আতঙ্কিত হয়ে বলল, এটা তো সাপ। কিন্তু তখনই বুঝতে পারল এটা শুধু সাপ নয়, ভয়ঙ্কর সাপ পিশাচ। তার মুখ যেন বিভৎস হয়ে গেল এবং মুহূর্তে বিশাল বড় হা হয়ে গেল সেই মুখটা। মূর্তিটা আরো কাছে আসতে লাগলো, বিকট শব্দ করতে লাগলো, গঙ্গ শব্দ করতে লাগলো। মশালের আলোয় তারা পরিষ্কার দেখতে পেল এর শরীর সাপের মতো হলো, মুখটা খানিকটা মানুষের মতো, কিন্তু খুবই বিকৃত একটা চেহারা। চোখ দুটো টক টক লাল এবং চেহারা ছিল গভীর ভয়ঙ্কর। মূর্তিটা তাদের দিকে যেন হা করে বলল, তোমরা খাবার জায়গায় এসেছ, তোমাদের রক্তের গন্ধ পাচ্ছি, এখান থেকে দূরে সরে যা, নাহলে আজকে শেষ করে দেব। রাহুল পেছনের দিকে সরে গেল, তার কলা যেন শুকিয়ে গিয়েছিল। দেব কাঁপতে কাঁপতে বলল, এটা কি রে, এটা কি জিনিস? তারা দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটির সাথে আটকে গেছে। পিশাচ তাদের একবারে কাছে এসে গেল আর বলল, অনেক দিন পর তাজা রক্ত পেয়েছি, আজকে কোথাও যেতে দেবো না তোদেরকে, যেখানে শেষ করে ফেলব। সাপরূপী পিশাচের শাসার শব্দে যেন চারিদিকটা ভরে গেল, বিষাক্ত গন্ধে যেন চারিদিকটা বিভৎস হয়ে গেল, ভারী হয়ে উঠল। তার বিশাল জীব যেন বেরিয়ে এলো, যা মানুষের মতো দেখালেও সাপের মতো থকথক করে কাঁপছিল। আর তার চোখ দুটো যেন জ্বলতে লাগলো, আগুন যেন বেরিয়ে আসতে লাগলো, আর মুখ থেকে বেরিয়ে এলো বিকট গর্জন। রাহুল হঠাৎ চিৎকার করে উঠল,
এই তোর পালা পালা!
দেব, আরিফ আর রাহুল দৌড়াতে শুরু করল, কিন্তু পিশাচ তাদের এত সহজে ছাড়বে না। তার দীর্ঘ সাপের মতো শরীর গাছের ডালপালার ওপর দিয়ে দ্রুত গতিতে সরে আসছিল। সে তার লম্বা নখ মাটিতে ঠুকে ঠুকে তাদের দিকে ছুটে আসছিল। আরিফ যেন পিছিয়ে পড়ল, তার পা হোঁচট খেয়ে পড়ে গেল, আর পিশাচ মুহূর্তে তার সামনে এসে পড়ল। সে আরিফকে ধরে নিল, তার লম্বা লেজ দিয়ে ধরে নিল। আরিফের গলা থেকে এক ভয়াবহ চিৎকার বেরিয়ে এলো, আর পিশাচ তার নখ বাড়িয়ে দিল। রাহুল আর দেব পেছন ফিরে তাকিয়ে আরিফকে বাঁচানোর অনেক চেষ্টা করল, কিন্তু পিশাচের মুখ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক হাসি। পিশাচটা মোটা কণ্ঠে বলল, এখন তোমার পালা। এবং সে আরিফের রক্ত যেন শুষে শুষে নিল। মুহূর্তের মধ্যে আরিফ যেন ছটফট করতে করতে আরিফের শরীরটা যেন শুকিয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, এবং পিশাচটা তার বিশাল নৌকতে আরিফকে মাটিতে ফেলে দিল। রাহুল আর দেবু পালাতে থাকল, কিন্তু তার জানত এই পিশাচ তাদের ছাড়বে না। তারা জঙ্গলের বাইরে আসার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু গাছগুলো এত ঘন ছিল যে তারা দিক হারিয়ে ফেলল। পেছন থেকে পিশাচের ফিসফিসানির শব্দ শোনা যাচ্ছিল। কে যেন বলছিল,
তোমরা পালাতে পারবে না, তোমাদের রক্ত আমার চাই, আমার চাই।
রাহুল আর দেবু যেন দিশে হারা হয়ে দৌড়াতে থাকলো। রাহুল এবং দেবু অন্ধকারে জঙ্গলে দৌড়াতে লাগলো। তাদের মনের ভিতরে কোনো চিন্তা ছিল না, কেবল প্রাণ বাঁচানোর তাগিদ ছিল। রাহুলের মনে হচ্ছিল পেছন থেকে সে পিশাচের হাসি সে শুনতে পাচ্ছে। সে বুঝতে পারছিল তাদের পালানোর পথটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। গাছের ডালপালা যেন অদৃশ্য দেয়াল তৈরি করেছে যা তাদের মুক্তির পথ আটকে রেখেছে।
একে আমরা থামাতে পারবো না রে, আমরা পারবো না, আমাদেরকে বাঁচতে হবে, পালা,
দেবু বলে উঠল কথাগুলো চিৎকার করে। তারা দুজনেই জানত এই পিশাচের চেহারা ভয়ঙ্কর ভাবে আরো বিভৎস হতে চলেছে। ধীরে ধীরে সে পিশাচ আরো বেশি শক্তিশালী হতে চলেছে। কিন্তু হঠাৎ রাহুলের মাথায় একটা পরিকল্পনা আসলো।
দেবু, আমাদের যদি একটু সময় পাওয়া যায় না, তাহলে আমি কিছুই করতে পারি, কিছুটা করতে পারি, বুঝতে পেরেছিস?
কি করবে?
দেবু জানতে চাইল। কিন্তু ইতিমধ্যে পিশাচের আওয়াজ যেন আরো বিকট হয়ে আসতে লাগল।
আমি যদি কিছু পাথর তুলে নিয়ে জঙ্গলের গভীরে যেতে পারি না, তাহলে তো পিশাচকে ধোকা দিতে পারবো,
দেবু একমত প্রকাশ করল।
তোমার সাহস আছে, তবে দ্রুত করতে হবে, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে।
তারা দ্রুত কয়েকটি পাথর সংগ্রহ করল। তখনই পিশাচ তাদের দিকে এগিয়ে আসছিল। রাহুল পাথরগুলো তাদের হাতে তুলে দিল এবং সেগুলো গাছের দিকে রীতিমতো ছুটতে লাগল।
এদিকে এদিকে, এখানে,
রাহুল বলে উঠল। আর তার তাগিদে দেবু পেছন ফিরে তাকালো না একবারের জন্য। এখন পিশাচের মনোযোগ পাথরের দিকে চলে গেল। সে হঠাৎ দৌড়ে গাছের দিকে চলে গেল। রাহুল আর দেবু সেই সুযোগে ধরাতে লাগত। তারা জঙ্গলের মধ্যে অন্ধকারে হারিয়ে গেল। কিছু দূর চলে আসার পর তারা কিছুটা স্বস্তি পেল, কিন্তু ভয় এখনো তাদের মনে ছিল। জঙ্গলে একটা অদ্ভুত নিস্তব্ধতা যেন বিরাজ করছিল। কিছুক্ষণ পর দেবু বলল,
আমরা কোথায় যাচ্ছি? আমাদের তো বের হবার পথ খুঁজতে হবে। আমি জানি, কিন্তু আমাদের আগে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে,
রাহুল বলে উঠল কথাটা। আমাদের চিন্তা করতে হবে। তারা এই গাছের তলে বসে পড়ল, কিন্তু তাদের মনে এখনো আতঙ্ক বিরাজ করছিল। পিশাচের সেই বিভৎস হাসি যেন এখন তাদের কানে প্রতিধ্বনিত হতে লাগলো।
এটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে রে, কিভাবে এত দ্রুত ঘটে গেল বলতো? তার মানে গ্রামবাসীরা যা বলতো সব সত্য ছিল। এখানে একটা পিশাচের বসবাস আছে, সাপ রূপে পিশাচ ঘুরে বেড়ায়।
রাহুল বলল, আমাদেরকে ফিরে যেতে হবে রে, গ্রামের সবাই অপেক্ষা করছে, কিন্তু
আমাদের আগে সেই পিশাচ কারকাতে হবে, না তো সমস্যা হয়ে যাবে।
দেবও একমত হলো, কিন্তু তাদের মধ্যে এক প্রকার অস্বস্তি কাজ করছিল। তারা বুঝতে পারছিল জঙ্গলের অন্ধকারে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে তারা আবার শুনতে পেল সেই ভয়ঙ্কর ফিসফিসানির আওয়াজ।
রাসবে, তোমরা বাঁচতে পারবে না,
পারবে না।
একটা সময় তারা আবারও জঙ্গলের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল।
আমরা যদি আবার সেখানে যাই, তবে আমাদের জন্য হয়তো বা নতুন কিছু একটা বের হবে,
যখন বলল কথাটা। তারা কিছুটা সাহস যোগাল এবং জঙ্গলের দিকে আবারও হাঁটা শুরু করল। পেছনে শুনতে পাচ্ছিল সে বিভৎস পিশাচের ভয়ঙ্কর আওয়াজটা। একসময় তারা আবারও সে মন্দিরের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে গেল। মন্দিরের পিছনে একটা গভীর গর্ত ছিল এবং তারা জানত যে সেখানে পিশাচের আসল শক্তি বাস করে।
এই আমরা যদি এই গর্তে কিছুটা একটা করে ফেলি না, তাহলে তোমার আমাদের জন্য কিছুটা হবে, রাহুল বলল। দেবত্ব ভয় ভয় বলল, কিন্তু কিভাবে? রাহুলের মনে হলো তার দাদুর বলার মতো কথাগুলো মনে পড়েছে। গ্রামের বয়সরা বলত, পিশাচের শক্তি উঠো সেই গর্তের ভিতরে ঢুকে আছে, একটা সাপের টুকরো, যদি আমরা সেটাকে খুঁজে বের করতে পারি তাহলে হয়তো ভাই পিশাচকে হারাতে পারবো, না হলে না। তারা সেই গর্তের দিকে এগোতে শুরু করলো। গর্তের ভিতরে প্রবেশ করতে গিয়ে তাদের মনে ভয় কাজ করছিল, কিন্তু সাহস সঞ্চার করে তারা প্রবেশ করল। গর্তের ভেতরে ছিল অন্ধকার আর প্রতিটি ধাপে তাদের মাংস পিণ্ডের টান অনুভব হচ্ছিল। এমন সময় তার একটা পুরনো সাপের মাথার খুঁড়ি দেখতে পেল, যা গর্তের মাঝখানে বাটির নিচে লুকানো ছিল। রাহুল ভাবতে শুরু করল, এটাই হতে পারে সেই শক্তির উৎস। দেব বলল, কিন্তু আমাদের কিভাবে এটা করতে হবে? রাহুল ওদের সঙ্গে নিয়ে খোঁজা শুরু করল। একটু পর তারা সেটিকে তুলে আনল। সঙ্গে সঙ্গে চারপাশে ভেসে উঠল এক অদ্ভুত আলো। গর্তের ভেতর থেকে একে শক্তিশালী শক্তির উপস্থিতি অনুভব করতে লাগল। সেই শক্তি যেন তাদের চারপাশটা যেন ক্রমশ বেড়ে যাচ্ছিল। জোরে জোরে গর্জন শুনে গেল। পিশাচটা তাদের কাছে চলে আসছে আর বলছে, তোমরা কি ভাবছ আমার শক্তির উৎস নিয়ে খেলবে? পারবে না। না না না, এবার তোর সময় শেষ, এই বলে রাহুল চিৎকার করে উঠল। সে সাপের মাথার খুলি পিশাচের দিকে রীতিমতো ছুঁড়ে মারল। পিশাচ চোখে চোখ রেখে বলল, তুই কি মনে করিস আমি ভয় পেয়ে যাব? আমাকে শেষ করা তো সহজ নয়। ঠিক তখনই সাপের খুলি একটা উজ্জ্বল আলো ছড়িয়ে দিল, পিশাচের শরীরে আঘাত করতে লাগলো এবং পিশাচ তার লেজ দিয়ে ঘুরে দাঁড়িয়ে গেল আর শক্তি সঞ্চার করার চেষ্টা করল। কিন্তু সাপের খুঁড়ি তার শক্তিকে যেন চুরমার করে দিচ্ছিল। এটাই আমাদের সুযোগ একমাত্র, দেব বলে উঠল কথাটা। তারা তখন সাপের খুঁড়ি নিয়ে পিশাচের দিকে এগিয়ে গেল। পিশাচের শরীর যে শক্তিটুকু লেগেছিল সেটা ক্রমেই তাকে দুর্বল করে দিচ্ছিল। অবশেষে পিশাচটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তার শক্তি ধীরে ধীরে হারাতে শুরু করল। এটা সম্ভব নয়, কিভাবে কিভাবে হচ্ছে এটা? আমি কেন শক্তি পাচ্ছি না? কিভাবে সম্ভব? পিশাচের গলা থেকে বেরিয়ে এলো এসব কথা। তার শরীর যেন ক্রমশ পরিবর্তিত হতে লাগলো। মুহূর্তের মধ্যেই সাপরূপী পিশাচ সোস্টার মন্দিরের ভিতরে এক বিশাল সাপের আকার ধারণ করে হাওয়ার সাথে মিলে গেল। রাহুল আর দেবু নিশ্চিত হল যে তারা পিশাচকে হারিয়েছে। তারা সাপের মাথাটা খুলি ধরে এক সাপের দিকে নিয়ে গেল। গর্তের মাঝখানে রাখা সাপের শক্তির উৎসকে ফিরিয়ে দিয়ে তারা জয় হল। জঙ্গলের মধ্যে এক ধরনের শান্তি যেন অনুভব করল। পিশাচের উপস্থিতি তাদের থেকে চলে গেছে। রাহুল আর দেবু জঙ্গলের মধ্যে বেরিয়ে এসে গ্রামে ফিরল। গ্রামের লোকেরা তাদের ফিরে আসতে দেখে বেশ অবাক হয়ে গেল। তারা জানতে চাইল আসলে কি হয়েছিল। রাহুল আর দেবু পুরো ঘটনাটা সবাইকে খুলে বলল। গ্রামের লোকেরা তাদেরকে অনেক অনেক বেশি প্রশংসা করল এবং তাদের অনেক বড় একটা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিল। তারা জানত আজ রাতে তাদের লোকেরা সেই পিশাচের অভিশাপ থেকে মুক্ত হয়ে নতুন জীবন যাপন করা শুরু করবে। গ্রামের মানুষ রাতের বেলা আনন্দ উদযাপন করা শুরু করল। তারা জানত আজ থেকে তারা নতুন জীবন পেয়েছে। এরপরে কুসুমপুর গ্রামের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হল আর রাহুল এবং দেব তাদের সাহস এবং বন্ধুত্বের জন্য সবার মনে চিরকাল বেঁচে থাকবে। কিন্তু তারা জানে জঙ্গলে এখনো কিছু রহস্য রয়েছে আর তাদের চোখে তাদের সাহসের নতুন গল্প লেখা আছে। সাপরূপী পিশাচের অভিশাপের গল্পটি এখন তো শুধুমাত্র স্মৃতি মাত্র, তবে তারা জানে সাহসের মুখোমুখি হয়ে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য এই গ্রামটিকে। তাদের সাহসের জোরে গ্রামবাসী এখন মুক্তি পেয়েছে সেই পুরনো অভিশাপ থেকে, সে ভয়ঙ্কর পিশাচের হাত থেকে মুক্তি পেয়েছে গ্রামবাসী। আর এভাবে ঘটনাটি শেষ হয়। ঘটনাটি ভালো লাগবে যে ভাই আপনি পড়ে শোনাবেন। একটা কথা সবসময় বলতে চাই আর সেটা হচ্ছে,
ভয়কে জয় করতে শেখো, তাহলে ভয় আর সময় ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এই ছিল আমার লিখা গল্প। যদি ভালো লাগে গল্পটি পড়ে শোনাতে পারেন। আমি মোরসালিন বলছিলাম, আমার বাড়ি কুষ্টিয়াতে। আসসালামু আলাইকুম জসু ভাই, আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে। আপনার জন্য অনেক অনেক দোয়া করি, প্রীত দীর্ঘজীবী হোক। এবং আমিও আপনাকে সবসময় এভাবে করে প্রতি উইকে ঘটনা পাঠানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় মোরসালিন ভাই। হে ব্রো, হোয়াট এ স্টোরি, হোয়াট এ সিনেম্যাটিক স্টোরি। একদম যেন সিনেমার একটা ঘটনা শুনলাম, একটা সিনেমার গল্প শুনলাম। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল ব্রো, অনেক বেশি ভালো লেগেছে। এবং মনে হচ্ছে সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, একটা ভয়ঙ্কর পিশাচের সাথে যে যুদ্ধের বিষয়টা খুবই সুন্দর ছিল, একটা পরিপূর্ণ সিনেমার ঘটনার মতো মনে। দারুণ, একেবারে অ্যাডভেঞ্চার ছিল গল্পের ভিতরে, ভয় ছিল, অসম্ভব রকম সৌন্দর্য ছিল গল্পের ভিতরে। দিস ইজ অ্যামেজিং, অ্যামেজিং থিং, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি বিলিভ করি যে আপনার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে মুসলিম ভাই। আপনি সময় সুযোগ করে অবশ্যই প্রেতে ঘটনা পাঠাবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো। বিকজ প্রেতে যে সুন্দর সুন্দর ঘটনা আসছে, সেই ঘটনার ভিতরে আপনার ঘটনাটা একটু একটু করে ফোকাস বা টাইম লাইনে চলে যাক বা লাইন লাইনে চলে যাক, এটাই আমি চাবো। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনাকে বলবো, আপনি যেখানেই থাকেন না কেন, যদি আজকের প্রেত অনুষ্ঠানটা শুনে থাকেন, আপনাকে বলবো আপনি ইউ আর জাস্ট অ্যামেজিং রাইটার। আপনি এত সুন্দর করে গল্প লিখে পাঠিয়েছেন এবং গল্প একটা দাড়ি কমায় কোনো ভুল নেই। গল্পের ভিতরে সবকিছু যেন মানে অসম্ভব রকম সুন্দরভাবে ফুটে উঠেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বিলিভ করি এতটুকু যে প্রেত যেভাবে করে তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে, এভাবে করে আপনারাও ঘটনা লিখে পাঠাবেন preet.sadhinmusic@gmail.com। টিকে এই ইমেলে আবারও বলছি preet তারপর ফুল স্টপ দেন স্বাধীন মিউজিক shadhinmusic@gmail.com। ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই ঘটনা পাঠাতে পারেন। লট অফ স্টোরিজ অলরেডি চলে এসেছে, হ্যালোইন উপলক্ষে অনেক স্টোরি পেয়েছি। আপনারাও চাইলে ঘটনা এখনো পাঠাতে পারেন, বিকজ আর মাত্র 7 দিন বাকি আছে। এরপরে কিন্তু আমাদের 29 তারিখে যে শোটা হবে, সেটা কিন্তু আমাদের হ্যালোইন স্পেশাল শো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি চাই যে আপনি সবসময় আপনারা দারুণ দারুণ সব ঘটনা এভাবে করে শেয়ার করেন এবং হ্যালোইন স্পেশাল শো অবশ্যই জানো দারুণ রকম ভাবে আপনাদের সামনে চলে যায়। অবশ্যই বলবো যে হ্যালোইনে যেভাবে করে ঘটনা আছে এবং হ্যালোইন স্পেশাল শোটা বেশ বড় হবে, অ্যারাউন্ড 2 hours 30 minutes এর একটা শো হবে, বেশ বড় এপিসোড এবং অনেক অনেক স্টোরি থাকবে সেখানে। সেই শোতে অনেক স্টোরি থাকবে এবং বেশ ভয়াবহ ক্রিপি ক্রিপি সব স্টোরি থাকবে। এবং আমি চাচ্ছি যে আজকের এপিসোডে আমরা প্রতিটা স্টোরির শেষে বা মাঝামাঝিতে এসে আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হয়ে গল্প করব। সো স্টে টিউনড, আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটা বেশ ইউনিক একটা স্টোরি, একটা হসপিটালের স্টোরি এবং হন্টেড হসপিটালের একটা স্টোরি আছে। আশা করছি আজকে কিন্তু লট অফ স্টোরি আছে, আপনাদের আগে বলেছি হসপিটালের স্টোরি, বাসের স্টোরি, অবশ্য ফোনের ঘটনা, পিকনিকের ঘটনা, সাপড়ে বিশ্বাস তো করে ফেললাম। আশা করছি প্রতিটা স্টোরি আপনাদের মনের মতো সুন্দর হবে। আর দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি হসপিটালের ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
লিখতে বসলাম গল্পটি, আমি নিজে থেকে লিখেছি, লিখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। চলে যাই গল্পে। গল্পের নাম দিয়েছি অন্ধকারের অভিশপ্ত হাসপাতাল। রাত গভীর শহরের প্রান্তে অবস্থিত পুরনো হাসপাতালটার চারপাশের নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক অন্ধকারময় মূর্তির মতো করে। এই হাসপাতালের নাম হচ্ছে শান্তিপুর হাসপাতাল। আশেপাশের মানুষরা বহু বছর ধরে এটি পরিত্যক্ত করে রেখেছে। এক সময় এটি শহরের সেরা হাসপাতাল ছিল, কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনার পরে জায়গাটি একেবারে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ কোনোদিন আর সাহস করে এই হাসপাতালের ভিতরে পা রাখতে চায় না। এই হাসপাতাল নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল। স্থানীয়দের মতে হাসপাতালটি অভিশপ্ত। প্রায় 20 বছর আগে সেখানে একটি অদ্ভুত ঘটনার পর সকল রোগী এবং ডাক্তাররা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কিছু প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, তারা মাঝরাতে হাসপাতালের ভেতর থেকে ভৌতিক আর্তনাদ এবং অদ্ভুত হাসির আওয়াজ যেন শুনতে পেয়েছে, কিন্তু এসব শোনা কথা মাত্র। প্রমাণের কোনো সুযোগ ছিল না, কারণ কেউ ওই জায়গায় যেতেই যেত না। তবে আরিয়ান ছিল ব্যতিক্রম। সে স্থানীয় একটা কলেজের ছাত্র ছিল এবং সে ভৌত বা ভৌতিক ব্যাপারে একদমই বিশ্বাস করত না। সেসব ব্যাপারগুলোকে কেবলই গল্প বা মানুষের কুসংস্কার বলেই মনে করত। তার বন্ধুরা তাকে বলেছিল, শান্তিপূর্ণ হাসপাতালের ভেতরে একবার ঢুকলে কেউ আর বের হতে পারে না। এই কথাটা শুনে আরিয়ান হেসে বলেছিল, আরে ভৌত বলতে কিছু নেই, আমি নিজেই প্রমাণ করব। তাহলে তাই ঠিক হলো। একরাতে আরিয়ান একটা শান্তিপূর্ণ হাসপাতালে যাবে। পুরো হাসপাতালে ঘুরে এসে সবাইকে দেখিয়ে দিবে যে সব কুসংস্কার ছাড়া আর কিছু নয়। তার বন্ধুরা খুব ভয় পেলেও আরিয়ানকে আটকাতে পারল না। সে ঠিক করলো শুক্রবার রাত 12টায় হাসপাতালের দিকে রওনা হবে। এর আগে সে কিছু নোটস নিয়েছিল, হাসপাতালের মানচিত্র, এর প্রাচীন ইতিহাস আর কিছু পত্রিকার কাটিং। তার উদ্দেশ্য ছিল পুরনো ঐতিহাসিক স্থাপনা হিসেবে হাসপাতালটি নিজেই একবার ঘুরে দেখা। শুক্রবার রাতের কথা, ঠিক রাত 12টা বাজতে চলল, চারিপাশটা নিস্তব্ধ হয়ে আছে। আরিয়ান তার ব্যাগ থেকে টর্চ লাইট, ফোন এবং কিছু নোটস নিয়ে হাসপাতালে প্রবেশ করল। প্রথমে সে হাসপাতালের প্রধান দরজার সামনে এসে দাঁড়ালো। বড় এবং ভাঙা চোরা দরজাটা খোলাই ছিল, তবে এক অদ্ভুত গন্ধ এসে তাকে আঁচড় দিল, যেন মৃত গন্ধ, মাটির গন্ধ আর ভেজা ধাতব জিনিসের গন্ধ। হাসপাতালে ঢুকে সে দেখল প্রশান্ত করিডর, দেয়ালের প্লাস্টার যেন খসে পড়েছে, ছাদ থেকে লোহার রড ঝুলে আছে আর মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা কাঁচ। মেঝেটা এমন ভাবে ভেজা আর কর্কশ লাগছিল যেন আরিয়ান প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে শব্দ হচ্ছিল। চারদিকে এত নীরবতা ছিল যে তার নিজের নিঃশ্বাসের শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পর সে হাসপাতাল রিসেপশনের ডেস্কের কাছে এসে দাঁড়াল। ডেস্কের ওপরে একটা পুরনো আমলের নোটবুক রাখা ছিল, যা সময়ের সঙ্গে হোলতেটে হয়ে গিয়েছে। আরিয়ান নোটবুকটি হাতে তুলে নিল এবং তার পাতা উল্টানো শুরু করল। নোটবুকটি ছিল একটা রেকর্ড বই এবং রোগী আর ডাক্তারদের নাম, কক্ষের নাম, তারিখ ইত্যাদি লেখা। সে লক্ষ্য করল শেষ তারিখটা ছিল 20 বছর আগে, অর্থাৎ তার দৃষ্টি আটকে গেল একটা নামের উপরে, ডাক্তার মেহেরুননেসা। এই নামটা সে আগেই শুনেছিল। এই ডাক্তার ছিলেন সেই রাতের ডিউটিতে যেদিন সে রহস্যময় অদ্ভুত ঘটনাটি ঘটেছিল। কৌতূহল তাকে পেয়ে বসল। সে ঠিক করল ওই ডাক্তারদের অফিসের কক্ষটা খুঁজে বের করবে। করিডর দিয়ে আরো কিছুটা এগিয়ে সে দেখতে পেল কয়েকটা দরজা। প্রতিটা দরজার উপরে কক্ষের নাম্বার লেখা ছিল, সবগুলোতেই মরিচা পড়ে আছে। আরো আঁধারির ভেতর দিয়ে সে এক সময় 301 নম্বর কক্ষটি খুঁজে পেল। কক্ষটি ছিল ডাক্তারদের অফিস। হঠাৎ চারদিকে একটা ঠান্ডা হাওয়া যেন বইতে শুরু করল। আরিয়ান টর্চ লাইটের আলো দিয়ে দরজার দিকে তাকাল। দরজার পাশে একটা বড় জানালা ছিল যার কাঁচগুলো ছিল ভাঙা। বাইরের অন্ধকারে কিছু একটা নোট ছিল, মানুষের ছায়া না, অন্য কিছু, সেটা বোঝা মুশকিল ছিল। এক অদ্ভুত শীতলতা তার ভেতর দিয়ে যেন বয়ে গেল। কিছু একটা ভুল আছে সেখানে, আর এই কথা সে এবার বুঝতে পারল। তবু সে সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ডাক্তার বেহরের অফিস ঘরটি খুবই নোংরা এবং ধুলিময় ছিল। চারদিকে ছড়ানো ছিটানো পুরনো কাগজপত্র, আর মেঝেতে দেখা গেল শুকনো রক্তের দাগ। ঘরের এক কোনায় একটা পুরনো টেবিলের উপরে ধুলো মাখা ফাইল ছড়িয়ে ছিল। হঠাৎ করেই তার মোবাইলের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, ফিরে যাও, এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু সমস্যাটা হলো, তার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। তবে সবচাইতে ভয়ঙ্কর মুহূর্তটা আসে যখন সে টেবিলের উপরে রাখা পুরনো ফোনটা হঠাৎ করে বেজে উঠল। ফোনের রিংটোনটা ছিল অস্বাভাবিক ভাবে জোরে। আরিয়ান প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল। এতদিন পুরনো পরিত্যক্ত একটা জায়গায় ফোন কিভাবে পাচ্ছে, কিভাবে সম্ভব? সে কাঁপতে কাঁপতে ফোনটা তুলে নিল। ফোনের অপর প্রান্ত থেকে কেবল একটা শব্দ শোনা গেল, তুমি চলে এসেছো। এবার আরিয়ান ভেতরে ভেতরে বেশ ভয় পাওয়া শুরু করল। সে দ্রুত ফোনটা রেখে বাইরে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল একটা পায়ের আওয়াজ, যেন কেউ তার পেছনে পেছনে আসছে। সে দ্রুত পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে এক অদ্ভুত অনুভূতি তার মনকে ঘিরে ধরল। এই কক্ষ সে একা নয়। তাড়াহুড়ো করে সে করিডোর দিয়ে পালাতে শুরু করলো। হাসপাতালের করিডোরটা এখন আগের চেয়ে আরো বেশি অন্ধকার আর ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছে। তার টর্চের আলোয় অনেক অন্ধকার দূরে একটা ছায়া মূর্তি দেখা গেল। মূর্তিটা যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সেটা ছিল খুবই উঁচু, তারও ছায়ার মতো। মুখের কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল না, কিন্তু দুটি আগুনের মতো লাল লাল চোখ আরিয়ানকে অদ্ভুত ভাবে ভয়ঙ্কর দৃষ্টিতে লক্ষ্য করছিল। আতঙ্কিত আরিয়ান দৌড়াতে শুরু করল। হাসপাতালের প্রতিটি করিডরে যেন এবার তার পথ আটকে দিচ্ছিল। সে দিশেহারা হয়ে বারবার একই জায়গায় ফিরে আসছিল। মনে হচ্ছিল জায়গাটা তাকে আটকে রাখছে। আরিয়ান দিশেহারা হয়ে হাসপাতালের প্রতিটা করিডরে ধরে বেড়াচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল সে একই জায়গায় বারবার ফিরে এসেছে। করিডরগুলো যেন এক ধরনের করুণধারা তৈরি করছিল, তাকে চারপাশে ঘুরিয়ে আবার সে একই জায়গায় নিয়ে আসছিল। সে যতই দৌড়াচ্ছে, চারপাশের অন্ধকার যেন ক্রমশ গাঢ় হয়ে উঠছিল। সে ছায়ামূর্তি যার লাল জঞ্জলে চোখগুলো তাকে লক্ষ্য করছিল, তা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। আরিয়ানের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ভারী উঠল, আর তার হৃদস্পন্দন যেন দ্রুত বাড়ছিল। একসময় সে হাসপাতালের এক পুরনো অপারেশন থিয়েটারের সামনে এসে থামল। দরজাটা খোলাই ছিল। আরিয়ান ভাবল এটাই তার বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হতে পারে। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে ভেতরের দৃশ্যটা দেখে শিউরে উঠল। অপারেশন থিয়েটারের বিছানায় একজন মৃতদেহ পড়েছিল, যার শরীরের পুরনো শূন্যগুলো যেন স্পষ্ট দেখা যাচ্ছে। চারপাশে ছড়িয়ে আছে অপারেশন থিয়েটারের সে যন্ত্রপাতি, কিন্তু তার বেশিরভাগই ছিল মরিচা ধরা এবং রক্ত মাখা। আরিয়ান তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পেল এবং শুনতে পেল এক অদ্ভুত কণ্ঠস্বর। বড় হচ্ছিল যেন কোনো নারীর কলার আওয়াজ। ফিসফিস করে বলছে, আমরা এখান থেকে বের হতে পারিনি, তুমিও পারবে না। কণ্ঠটা এতটাই শীতল ছিল এবং করুণ ছিল যে আরিয়ান যেন কেঁপে উঠল। সে পেছন ফিরে তাকাতেই সাহস করল না, কিন্তু তার শরীরের উপর দিয়ে ঠান্ডাটা স্রোত যেন বয়ে গেল। হঠাৎ চারপাশের সমস্ত আলো নিভে গেল। অপারেশন থিয়েটার সম্পূর্ণভাবে খুট ঘুট এক অন্ধকার বিরাজ করল, আর আরিয়ান কিছুই দেখতে পেল না। শুধু তার চারপাশে শোনা যাচ্ছিল অস্পষ্ট ঘুম 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 আওয়াজ, যা ক্রমশ যেন স্পষ্ট হতে থাকল। বড় হচ্ছিল সেই গুন গুন শব্দগুলো একাধিক কণ্ঠস্বরের সাথে মিলিত হয়ে চিৎকার করছে, যারা হাসপাতালের অন্ধকার থেকে উঠে আসছে। আরিয়ান প্রাণপণে দৌড়াতে লাগল। সে জানত না কোথায় যাচ্ছে, শুধু দৌড়াচ্ছিল যতটা সম্ভব দ্রুত। হঠাৎ সে দেখতে পেল সামনে আলোয় ভেসে থাকা হাসপাতালের এক্সিট সাইন। সে মুহূর্তে মনে হল সে হয়তোবা মুক্তি পেয়েছে। সে যেন সমস্ত শক্তি একত্রিত করে এক্সিট সাইনের দিকে ছুটতে লাগলো। আর ঠিক তখনই সে দরজার কাছে পৌঁছালো আর দরজাটি হুট করে নিচ থেকেই ধপাস করে শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। সে দরজাটি জোরে ধাক্কা দিল, চেষ্টা করল খুব, কিন্তু দরজাটি যেন ভেতর থেকে লক হয়ে গেছে। তার শরীরটা যেন ঘামে পিছিয়ে গেল আর আতঙ্কে পাগল করে দিচ্ছিল। পেছন থেকে আবার সেই নারীর ফিসফিসানি শোনা গেল, এখানে কেউ মুক্তি পায় না। এবার আরিয়ান পেছন ফিরে তাকাল আর যা দেখল তা তার হৃদয়কে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হাসপাতালের করিডরের অন্ধকার থেকে ধীরে ধীরে আরো ছায়ামূর্তিরা বেরিয়ে আসতে লাগল। তাদের প্রত্যেকের চোখ ছিল জল জল করছিল, একদম যেন টকটকে লাল ছিল। আর তারা সবাই নিস্তব্ধে তার দিকে এগিয়ে আসতে লাগল। তাদের মুখ ছিল বিকৃত এবং চোখে মুখে কেবল একটাই অভিব্যক্তি ছিল, আতঙ্ক এবং মৃত্যুর চিহ্ন। আরিয়ান চিৎকার করে উঠল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ আর বের হল না। চারদিকে যেন এক ধরনের অশরীরী প্রাচীর তৈরি হয়ে গেছে যা তার চিৎকারকে ভেতরেই আটকে রেখেছে। ছায়াগুলি তার চারপাশে ঘনিয়ে আসছিল। আরিয়ানের মনে হল সে দম নিতে পারছে না। চারপাশে ভয়ঙ্কর নারী কণ্ঠ যেন সমস আরো বেশি করে শোনা যাচ্ছিল, আর কেউ এখানে এসে ফিরে যায়নি। তখনই তার চোখে পড়ে করিডরের শেষ প্রান্তে একটা ছোট্ট জানালা যেখান দিয়ে কিছুটা আলো আসছিল। সে জানালার দিকে শেষ আসার আলো হিসেবে ছুটে গেল। জানালার ঠিক নিচে পৌঁছাতে সে দেখতে পেল সেটি বেশ উঁচুতে আছে। তবুও কোনোভাবে সে জানালা খোলার চেষ্টা করল। জানালার কাঁচটা ছিল পুরনো এবং মরিচা ধরা, কিন্তু অনেক চেষ্টা করেও সে খুলতে সক্ষম হল। জানালা দিয়ে সে নিজেকে বাইরে ফেলে দিল। মাটিতে পড়ে তার পা যেন বছরে গেল, কিন্তু সে কোনোভাবে উঠে দাঁড়াল আর পেছনে তাকাল না। শান্তিপূর্ণ হাসপাতালের ভৌতিক ছায়া তাকে ছেড়ে দিলেও তার মনে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ছাপ যেন আজীবনের জন্য রয়ে গেল। আর এটাই তার মুক্তি ছিল। কিন্তু রাতের নিস্তব্ধতার মধ্যে এখনো শোনা যায় সে হাসপাতাল থেকে হাসির প্রতিধ্বনি যা হাসপাতালের দেয়ালের ভেতর থেকে আসছিল। যেন কেউ তাকে বলছিল, তুমি পালিয়ে বেঁচেছ, কিন্তু এই অন্ধকার থেকে কেউ কখনো পুরোপুরি মুক্তি পায় না। আরিয়ান হয়তোবা হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে, কিন্তু সেই রাতের অভিশাপের ছায়াগুলো তাকে আজীবন তারা করে ফিরবে। জিফ্রি ভাই, এই ছিল ঘটনা। ঘটনা থেকে একটা শিক্ষা লাভ করা যায়, অতি উৎসাহী হয়ে এমন কোথাও প্রবেশ করা উচিত নয় যেখানে আসলেই ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে আপনার সাথে। জীবনকে সুন্দর করুন, কখনো অতিরিক্ত উৎসাহ কোনো কিছুতে ভালো নয়। আশা করি ঘটনাটি ভালো লাগবে, আপনি পড়ে শোনাবেন জেফ্রি ভাই, এবং আমি আশা করছি এমনই ঘটনা আপনাকে আরো পাঠাবো। আমি আলী হাসান বলছিলাম, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম জেফ্রি ভাই। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ও মাই গড, হোয়াট এ স্টোরি! ও মাই গড, দিস ইজ আ বিউটিফুল স্টোরি। ফাইনালি একটা পরিত্যক্ত মানে হাসপাতালের স্টোরি পেলাম। এটা আমার জন্য যেমন একটা নতুন একটা ব্যাপার, বিশেষ করে জাপানের জন্য নতুন একটা ব্যাপার। বিকজ ভৌতিক কথা, কিন্তু ভৌতিক কথা বলছি মানে পৃথিবী, কিন্তু ভৌতিক হাসপাতালের কোনো ঘটনার আগে শেয়ার করা হয়নি, এটাই প্রথম বলা যেতে পারে। এবং
দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টার ক্লাস স্টোরি ছিল ব্রো। আপনি তো ভাই ফাটাই দিলেন আলহামদুলিল্লাহ। এবং আমি বিলিভ করি যে আপনাদের প্রত্যেকটা স্টোরি, আপনার প্রতিটা স্টোরি যেভাবে করে শেয়ার করা হয়েছে, আমি বিলিভ করি প্রত্যেকটা মানুষ আপনাদের স্টোরি এনজয় করে। আমি হাসিন ভাই, আপনার এর আগেও যত ঘটনা পাঠিয়েছেন আমি দেখেছি, প্রত্যেকটা স্টোরি অনেক সুন্দর ছিল এবং মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করেছিল প্রত্যেকবার। এবং আমিও দেখেছি যে আজকের স্টোরি যেভাবে করে শেয়ার করলেন, বলেই বাহুল্য যে আপনার ভাই স্টোরি জাস্ট মাইন্ড ব্লোয়িং হচ্ছে এবং প্রেটের অফিসিয়াল স্টোরিটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে ভাই আপনার প্রতিটা স্টোরি শেয়ার হচ্ছে এবং এভাবে করেই যেন সামনের দিক দিনগুলোতে এগিয়ে যেতে পারি এটাই কামনা থাকবে। সত্যি অসাধারণ, অসাধারণ, এক কথা অসাধারণ মাস্টারপিস, মাস্টারপিস স্টোরি ছিল ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই স্টোরির জন্য। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি কখনো প্রেতে ঘটনা পাঠাতে ভুলবেন না, প্রতি সপ্তাহে একটু সময় করে অবশ্যই প্রেতে ঘটনা দিকে পাঠাবেন, এটা একমাত্র আবদার এবং ভালোবাসা থাকবে। সো এই ছিল বিষয়, আমি আর বেসিক্যালি দেরি করবো না, আমি চলে যাবো পরবর্তী ঘটনায়। এবং যাওয়ার আগে বলবো আপনারও চাইলে প্রেতে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি উপায় আছে, সেটা ইমেল আইডিটা হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে প্রেত ডট স্বাধীন মিউজিক gmail.com. This is it. Preth, P-R-E-T, preth.shruthamusic@gmail.com. Thik ei email e contact na send kore dite hobe ar kichu lagbe na. So this is the fact. Ami just etotuku bolte pari je othe story just jehabe kore apnara share korchen ebhabe shobshomoy share kore jaben bhai. So chole jai poroborti ghotonay. Mansur Ahmed bhaier bus, the bus, bhautik bus er ghotona bhaba jay. Ajke ekta bus er ghotona ache, chole jai bus er ghotona shunte.
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি দেখেছেন, আসসালামু আলাইকুম প্রিয়জী ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমার নাম শহীদুল, আমি থাকি কানাডার টরন্টোতে। বাংলাদেশে আমি ঢাকার ধানমন্ডিতে থাকতাম, এখন সপরিবারে কানাডাতে থাকি। প্রায় এক বছর যাবৎ আপনার ইউটিউব শো এবং পডকাস্ট শো প্রেত শুনে আসছি এবং প্রথমবার 75 এপিসোডে ঘটনা শেয়ার করার পরে আপনি সাথে সাথে আমার ঘটনা প্রেতে শেয়ার করে দিয়েছেন, এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের ঘটনাটি হয়তোবা আপনি এবং আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এতে আমার কিছু করার নেই। প্রেতে পাঠানো এটা আমার 4 নম্বর ঘটনা, আর একই সাথে বলতে চাই বিশ্বাস করা বা না করাটা একেবারেই আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। কিন্তু ঘটনাটা কি সত্যি? যদিও আমি নিজে এই ঘটনার প্রত্যক্ষদর্শী নই বা এই ঘটনা আমি যাচাই করে দেখিনি, বাট আমার বন্ধু মূলত ঘটনাটি বলেছিল আমাকে। আমি গল্পটি শুনে গল্পের আকারে লিখে আপনার কাছে পাঠিয়ে দিলাম, আশা করি আপনার অনেক ভালো লাগবে গল্পটি। গল্পটি একটা ভৌতিক বাসকে নিয়ে বিখ্যাত গল্প। শুরু করছি আজকের গল্প, দ্য বাস। এক গভীর রাত, অন্ধকার চারদিক ঘিরে আছে আর তার মধ্যেই বৃষ্টির ধারা পড়ছে থেমে থেমে। শহরের প্রান্তে এক নির্জন রাস্তা যেখানে দিনের আলো ফোটার পরে খুব কম লোক চলাচল করে। এই রাস্তাটি শহর থেকে দূরে এক পাহাড়ের দিকে চলে গেছে যার নাম মৃত্যুর পাহাড়। বহু বছর আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা বাস খাদে পড়ে গিয়েছিল আর বাসে থাকা সব যাত্রীরাই নাকি মারা গিয়েছিল। সেই থেকে লোক মুখে প্রচলিত যে এই রাস্তায় নাকি এক অফিসর বাসকে দেখা যায়। কেউ কেউ বলেছে যারা সেই বাসে ওঠে আর নাকি তারা ফিরে আসে না, আবার অনেকেই বলেছে তারা বাসটিকে দেখে কোনো মতে বেঁচে ফিরেছে। কিন্তু তারপর থেকে যারা ফিরে এসেছে তাদের মন এবং শরীর নাকি বদলে গেছে, তারা নাকি পাগল হয়ে গেছে, এখন নাকি কথাও বলতে পারে না। এমনকি তাদের যারা বাঁচিয়ে নিয়ে এসেছে তারাও বলেছে ওই বাসের যাত্রীরা কেউ নাকি মানুষ নয়। একবার একদল যুবক এবং যুবতী সাহস করল সে রাস্তা ধরে রাতের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সবাই যেন খুবই উদ্যমী ছিল এবং নিজেরা ভূতের গল্প শুনলেও কখনো ভূত বিশ্বাস করত না। তারা ভেবেছিল যে এটা শুধুমাত্র একটা গল্প গুজব মাত্র, আর কিছুই নয়। তাদের ধারণা ছিল ভূতের কথা স্রেফ মিথ্যে বানোয়াট গল্প। সেই রাতে বাসটি শহরের কেন্দ্র থেকে ছেড়ে আসে ঠিক মধ্যরাতে। বাসটির নম্বর ছিল 13। লোক মুখে শোনা যায় এবং সেই শোনা কথাগুলোর সঙ্গে মিলে যাওয়া তার বেশিরভাগই কাজ ছিল একটা রোমাঞ্চকর বিষয়। তারা সবাই হেসে উড়িয়ে দিল। বাসটি ধীরে ধীরে নির্জন রাস্তায় চলে আসে। বৃষ্টি কমতে থাকে, কিন্তু বাসের এক অদ্ভুত শীতল অনুভূতি হলো। বাসের ভেতরে আরো যেন কমতে থাকল, আর তাদের মনে হচ্ছিল বাসটি যেন অস্বাভাবিক ভাবে শান্ত হয়ে গেছে। কয়েকজন কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যেন কথাগুলো বাসের অদ্ভুত নিরবতার মধ্যে হারিয়ে যাচ্ছিল। চালক বেশ ভয়ঙ্কর, গম্ভীর এবং ভয়াবহ ছিল তার চেহারা। তার চোখগুলো যেন অদ্ভুত রকমের অন্ধকারচ্ছন্ন দেখা যাচ্ছিল। যতই গভীরে যাত্রাতে এগোতে লাগলো, ততই তাদের মনে একটা অস্বস্তি চড়তে লাগলো। কয়েকজন জানালার বাইরে তাকিয়ে দেখে চারপাশে যেন অস্পষ্ট এক ধরনের ঘন কুয়াশা যেন বাসটিকে ঘিরে ফেলেছে। রাস্তার আলো অদ্ভুতভাবে টিমটিম করছে, যেন সেই বাতিগুলো কিছু একটা দেখছে যা স্বাভাবিক নয়। ধীরে ধীরে যাত্রীদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হল। কিছু কথা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ খুলতেই যেন শব্দ হারিয়ে যাচ্ছে। মাঝখানে হঠাৎই বাস থেমে যায়, কিন্তু সামনে বা পেছনে কোনো গাড়ি নেই। চালক কোনো কথা না বলে দরজাটা খুলে দেয়, আর এক ভীতিকর বাতাস বাসের ভেতরে ঢুকে যায়। সেই বাতাসে যেন কিসের একটা করুণ কান্নার সুর ভেসে আসছিল। একজন তরুণী সাহস করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল একদল ছায়া মূর্তি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তাদের চোখে কোনো অনুভূতি নেই, কেবল শূন্য দৃষ্টি। মুহূর্তের মধ্যে সেই মূর্তিগুলো বাসের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার নিঃশ্বাস যেন আটকে যেতে শুরু করলো। এইগুলো তো সত্যি হচ্ছে, তার মনে যেন একটা প্রশ্ন জাগল। কিন্তু উত্তর পাওয়ার আগে সে অনুভব করল যেন কিছু একটা তার পায়ে স্পর্শ করেছে। নিচের দিকে তাকিয়ে দেখল একটা ছায়া মূর্তি তার পা যেন আঁকড়ে ধরে আছে। এই ছাড়ো বলছি, বাস ছাড়ো, বাসে চালাও, সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ যেন বন্ধ হয়ে গেল, যেন কোনো শক্তি তাকে চেপে ধরেছে। চালক একবারও পিছু ফিরে তাকালো না। সবাই দেখল ধীরে ধীরে বাসের দরজা দিয়ে ছায়া মূর্তিগুলো বাসে উঠে আসছে। তাদের কেউ মানুষের মতো নয়, শুধু অন্ধকার ভাসমান কিছু অপূর্ব। তাদের হাতগুলো বিশাল লম্বা লম্বা এবং ঠান্ডা, যেন তাদের স্পর্শ মৃত্যুর সমান। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগল। কয়েকজন উঠে পালাবার চেষ্টা করল, কিন্তু বাসের দরজাটা যেন বন্ধ হয়ে গেল। কেউ জানালা ভেঙে বেরোতে চাইল, কিন্তু সেই জানালাগুলো যেন ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে। তারা বুঝতে পারল এই বাসের যাত্রা একবার শুরু হলে তার থামানো সম্ভব নয়। সেই যুবক ও যুবতীরা একে একে ছায়া মূর্তিগুলোর শিকার হয়ে পড়েছিল। কেউ চিৎকার করছিল, কেউ নিঃশব্দে বসেছিল, তাদের মুখগুলো যেন ঠেকাশে হয়ে গেছিল। একজন যুবক, যার নাম ছিল সোহান, অনেক সাহসী ছিল। সে দ্রুত তার মোবাইল বের করে সাহায্য চাইতে চাইল, কিন্তু মোবাইলের স্ক্রিনে অদ্ভুত কিছু সংখ্যা ভেসে উঠল। সেই সংখ্যাগুলো যেন তার মাথার ভেতরে ধ্বনিত হচ্ছিল, 13, 13, 13। সে বুঝতে পারল এই বাস কোন সাধারণ বাস নয়, এটা হলো সেই অভিশপ্ত বাস যা সবাইকে শেষ করে দেয়। বাসের সব যাত্রী একে একে অদৃশ্য হয়ে যেতে লাগলো। কেউ জানত না তারা কোথায় যাচ্ছে, কিন্তু এক অদ্ভুত রকমের শূন্যতার দিকে টানতে থাকলো, যেন কোন এক শক্তি
সুহান শেষ পর্যন্ত সাহস করে বাসের একদম শেষ সিটে যেয়ে চলে গেল। তার মনে হয়েছিল সে এখান থেকে পালাতে পারবে না, কিন্তু হঠাৎ করে শুনতে পেল একটা চাপা হাসির শব্দ। বাসের সামনের দিকে তাকিয়ে দেখে যেন তার দিকে তাকিয়ে আছে অদ্ভুত এক রহস্যময় দৃষ্টিতে তাকে দেখছে। চালকের মুখটা অদ্ভুত ভাবে বিকৃত হয়ে গেল, তার চোখের গভীরতা যেন পেরে গেল, আর তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল।
তোমরা পালানোর চেষ্টা কোনোভাবে করো না, বৃথা হবে। তুমি এই যাত্রায় বন্দী হয়ে গেছো, একদম বন্দী,
চালক ঠান্ডা কণ্ঠে কথাগুলো বলল। সোহান হতভম্ব হয়ে দেখল বাসের ভেতরে সবকিছু যেন নিভে গেছে, আর কেবলমাত্র বাসের সামনের দিকে এক অদ্ভুত আলো চঞ্চল করছে। সেই আলোতে ছায়া মূর্তিরা ঘুরে বেড়াচ্ছে, তারা হঠাৎ করেই যেন বাসের পেছনের দিকে এগিয়ে আসতে শুরু করল। সোহান দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। সে অনুভব করল যেন তার শরীরের সর্বশক্তি ধীরে ধীরে ছেড়ে চলে যাচ্ছে। অবশেষে ছায়াগুলো তাকে ঘিরে ফেলল, সোহানের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, তার কানে ভেসে আসছিল মৃত কান্নার শব্দ। সে শেষবারের মতো চোখ খুলে দেখতে পেল বাসের বাইরে অন্ধকারে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। পরদিন সকালে পুলিশ সেই রাস্তা ধরে টহল দিতে গিয়ে একটা পুরনো বাসের ধ্বংসাবশেষ দেখতে পেল। তারা মনে করল এটা হয়তো বা অনেক পুরনো কোনো দুর্ঘটনার চিহ্ন, কিন্তু তারা বুঝতে পারল না গত রাতে সেই বাসে যারা উঠেছিল তারা আর কখনো ফিরে আসেনি। যেসব ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটা সত্য নাকি মিথ্যা জানি না, বাট আমি যতটুকু শুনেছি ঘটনাটা নাকি একদমই সত্য। এরকমই নাকি ঘটনা ঘটেছিল কোন এক সময়, এবং এখনো নাকি প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে কোন এক রাস্তায় বাংলাদেশের কোন এক জায়গায়, কিন্তু সেটা কোথায় সেটা কেউই বলে না, কেন যেন লুকিয়ে যায়। আমার বন্ধু বলেছিল এই ঘটনাটা সম্পূর্ণ সত্য এবং কোন রকম বানোয়ার কিছু নেই। মূলত এই ঘটনার একটা জিনিস আমি চেঞ্জ করেছি, তা আমি এখানে বলে দিতে চাই। আর সেটা হচ্ছে, এখানে বলেছি যে বাস হঠাৎ করে দুর্ঘটনাবশত একদম অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সবাই, কিন্তু যশু ভাই সত্যি কথা বলতে এই ঘটনা কিন্তু সত্যি যেটা ঘটেছিল, রিয়েল বিষয়টা একটু আলাদা ছিল। এখানে প্রত্যেকটা মানুষকে কোন এক ডাকাত বাহিনী হত্যা করেছিল। এরপর থেকে সে বাসটি নাকি একেবারে হন্টেড হয়ে যায়। আশা করছি আপনাদের সবার কাছে এই স্টোরিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে জেফ্রি ভাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি শহীদুল কানাডা থেকে বলছি।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ঢাকার মিরপুর থেকে বলছি, আশা করি ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি আমি লিখে পাঠিয়েছি এবং এই প্রথমবার প্রেত পডকাস্টের জন্য কোন ঘটনা লিখে পাঠালাম। যদি ঘটনাটি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আমি চাই আপনার কণ্ঠে এই ঘটনাটি শুনতে। শুরু করছি অবশ্য মোবাইল ফোনের ঘটনা। রাত তখন প্রায় 11টা। সুমিত্র বসে আছে তার পুরনো ঘরের ছোট্ট জানালার পাশে। ঘরটা বেশ পুরনো, গ্রাম থেকে শহরে এসে বাবা এই ঘরটা কিনেছিলেন। অনেক পুরনো কাঠের দরজা জানালা, ভাঙা চোরা দেওয়াল, আর ঘরের একটা কোনায় জমে থাকা ধুলো। সবকিছুই যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করে রেখেছে। এখানে থাকত সুমিত্র আর তার মা বাবা, কিন্তু এখন মা বাবা কেউ নেই। বাবার মৃত্যুর পর থেকে মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, মাসখানেক আগে তিনিও চলে গেছেন। এখন এই সুবিশাল পুরনো বাড়িতে সুমিত্র একদম একা। এই একাকিত্বের মাঝে হঠাৎ সুমিত্রের হাতে এসে পড়ল এক পুরনো মোবাইল ফোন। এটি তার বাবারই কেনা মোবাইল ফোন, ছোটখাটো আর অনেক পুরনো মোবাইল ফোন, যা দেখে এমনটা মনে হয় কোন জাদুঘরে রাখা উচিত ছিল, বাটন ফোন যাকে বলে আর কি। বাবার মৃত্যুর পর এই মোবাইল ফোনটি সে কখনো দেখেনি। অবাক হয়ে ফোনটিকে হাতে নিল সুমিত্র, কিন্তু ব্যাটারি নেই, তাই চার্জে লাগিয়ে বসে রইল সে। প্রায় আধ ঘন্টা পর ফোনটি চালু হল। ফোনের স্ক্রিনে বাবার ছবি সেট করা ছিল, এখনো সেটি রয়ে গেছে। মেরিতে ঢুকে দেখল ফোনের পুরনো মেসেজ কন্ট্যাক্ট সব নম্বরে আছে, শুধু মানুষটা নেই যে মানুষটা এই মোবাইলটা ইউজ করত। হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটে যায়, মোবাইল স্ক্রিনে হালকা কাঁপুনি দেখা দেয়, যেন কেউ তাকে কল করছে। ভাইব্রেশন হলো ফোনটা, সুমিত্র যেন হতভম্ব হয়ে দেখল স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে, মা। মুহূর্তে যেন সে ভয় পেয়ে যায়, এইটা কিভাবে সম্ভব, তার মা তো মারা গেছে, তাহলে কে ফোন করছে, কি করে সম্ভব। ধীরে ধীরে তার হাত পা কাঁপতে শুরু করল, ভয় থর থর করে কাঁপতে থাকা হাতে সে ফোনটা ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে সেই অদ্ভুত ভৌতিক ঘটনাটি অনুভূতি হতে থাকলো তাকে ঘিরে ফেলে, এবং ফোনের উপাস থেকে শোনা যায় একটা অদ্ভুত কর্কশ কণ্ঠস্বর, সুমিত্র তোমাকে শুনছ, স্বরটি স্পষ্ট তার মায়ের, কিন্তু এমন ভাবে বিকৃত এবং অদ্ভুত যে গায়ে কাটা দিয়ে ওঠার মতো শব্দ। ঠান্ডা ঘাম জমতে শুরু করলো তার শরীরে, সে ফোনটি বন্ধ করতে চাইল, কিন্তু হাত যেন অবশ হয়ে গেল। মোবাইলের স্ক্রিন থেকে ধীরে ধীরে ঘন কালো ধোঁয়াটা যেন বেরো হতে লাগলো, বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল, ঘরের ভেতরে অদ্ভুত এক অন্ধকার নামতে শুরু করল। কোন এক ছায়া মূর্তি জানালার বাইরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। তার মাথার মধ্যে হাজারো প্রশ্ন যেন ঘোরপাক খাচ্ছে, কেন এই ফোনটি হঠাৎ তার মায়ের নামে কল করতে শুরু করল। ফোনটা হাত থেকে ফেলে দেওয়ার চেষ্টা করল সুমিত্র, কিন্তু সেটা তার হাত থেকে যেন কোনোভাবেই পড়ছে না, সেটা যেন তার হাতেই লেগে আছে। আর ঠিক তখনই ফোনটা থেকে বিকট এক শব্দ চিৎকার শোনা গেল, সে বিকৃত ভয়ঙ্কর আওয়াজে চারিপাশটা যেন ভারী হয়ে উঠল, ঘর জুড়ে যেন হিমশীতল এক স্রোত বইতে শুরু করল, সমুদ্রকে ঘিরে যেন অদৃশ্য এক বনের মতো কিছু একটা তৈরি হয়ে গেছে। সে ছুটে পালাতে চায়, কিন্তু মাটি যেন পাকে আটকে ধরে রেখেছে, তার পা অসাড় হয়ে যাচ্ছে, সে নড়তে চড়তে পারছে না, থমকে গেছে তার পৃথিবী। ফোনের স্ক্রিনে এবার একটা ভীষণ বিভীষিকাময় দৃশ্য দেখল, সে দৃশ্যে তার মায়ের মুখ, কিন্তু তা বিকৃত, মৃত মানুষের মতো সাদা মুখ, গর্তে ঢুকে যাওয়া চোখ আর কালো ছায়ায় ঢেকে থাকা শরীর। তার মায়ের সেই ছবি যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে, সে যেন সেই ফোনের মধ্যেই ঢুকে যাচ্ছে। এরপর হঠাৎ করে ফোনটা থেকে একটা আওয়াজ বের হলো, একটা কল আসলো, এবার অপরিচিত নাম্বার থেকে। আশ্চর্যজনক ভাবে নাম্বারটি যেন ঝাপসা, ফোনটি যেন কাঁপছে, আর এবার উপাস থেকে শোনা যায় একটা ভীষণ গভীর পুরুষালী কলা, কেবল একটাই কথা বলল, তুমি পালাতে পারবে না, পারবে না। ঘরের ভেতরে যেন প্রেতাত্মার উপস্থিতি বাড়ছে, কালো কালো ছায়া মূর্তি যেন চারপাশে ঘোরাঘুরি করতে শুরু করেছে, সেগুলোর কোনো নির্দিষ্ট আকার নেই, কেবলমাত্র ছায়ার মতো ভয়ঙ্কর ছায়া। ঘর যেন তাকে বিভীষিকাময় কালো জগতে পরিণত হয়েছে। একের পর এক ফোন আসতে থাকলো, সেই অভিশপ্ত ফোনে, প্রতিটা কলের সাথে নতুন নতুন বিকৃত কণ্ঠস্বর শোনা যায়। কেউ একজন কাঁদছে, আবার কেউ হাসছে, আবার হঠাৎ করে মনে হচ্ছে দুপুর পড়ার আওয়াজ আসছে সেই ফোনের ভেতর থেকে। আমার কেউ চিৎকার করছে, এমন যেন বিভৎস আওয়াজ হল এবং তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এমন শব্দ হচ্ছে। একটা সময় সুমিত্র অনুভব করল যে আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না সে। চারপাশের ছায়াগুলো যেন ধীরে ধীরে ঘনিয়ে আসছে, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে, আর হাত থেকে যেন ফোনটা নিচে পড়ে যায়। কিন্তু অদ্ভুত ভাবে ফোনটা পড়ে গেলেও সে অশরীরে কণ্ঠস্বর থেমে, ঘরের দেয়ালগুলো থেকে যেন কালো ছায়া মূর্তি বেরিয়ে আসছে। প্রতিটি ছায়া মূর্তি চোখে গর্তে ঢুকে যাওয়া, মুখ বিকৃত, আর তাদের হাতগুলো যেন আঙ্গুলের মতো করে লম্বা, হাড়ের মতো চিকন। বিছানার নিচে থেকে হঠাৎ আরেকটা ছায়া মূর্তি বেরিয়ে আসে, তার ভেতর থেকে শোনা যায় আরেকটা মৃত মানুষের কণ্ঠস্বর। তুমি কি আমাদেরকে ভুলে গেছো? আমরা সব সময় এখানে ছিলাম। সুমিত্র কাঁপতে কাঁপতে দরজায় ছুটে গেল, কিন্তু দরজাটা যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে বিকৃত পেদাত্মা আর ছায়া মূর্তিটা তাকে ঘিরে ফেলতে শুরু করল। তার মনে হল মোবাইল ফোনের ভেতরে রয়েছে সব প্রিয়জনের অভিশাপ, তার মা বাবা হারানো বন্ধুরা সবাই যেন ফোনটির মাধ্যমে তার জীবনে ফিরে আসতে চায়। সে ভয়ঙ্কর পেদাত্মার রূপে, সে অভিশপ্ত ফোনটি ছিল এক ভয়ঙ্কর সেতু যা তাকে এক ভিন্ন জগতের সাথে যুক্ত করে দিয়েছে, এমন এক জগৎ যেখানে তারা বন্দী হয়ে গেছে। হঠাৎ করে সুমিত্র লক্ষ্য করল তার সামনে একটা অন্ধকার দাঁড়িয়ে আছে। অন্ধকার জায়গায় মনে হচ্ছে নতুন এক জগতের তৈরি হচ্ছে। হঠাৎ করে আমারও ফোনটা বেজে উঠল। ফোনটা ধরল শৌভিক, ওপার থেকে বলল, তোমাকে স্বাগতম আমাদের জগতে, তুমি ওই অন্ধকারের দিকে হেঁটে চলো, এটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য। হঠাৎ করে সুমিত্র যেন মন্ত্রমুগ্ধের মতো সেই অন্ধকারের দিকে ছুটে গেল। একটা সময় সে অন্ধকার তাকে খেয়ে ফেলা শুরু করল, তাকে গ্রাস করল এবং তাকে টেনে নিয়ে গেল অচিত্ত এক ভয়াবহ বেদাত্মার জগতে। এবং এরপরে সুমিত্রকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। প্রায় তিন দিন পর সুমিত্রর বাসা থেকে যখন বের হচ্ছিল না, তখন তার প্রতিবেশী দরজাটি খুলে ভেতরে ঢুকল এবং দেখল সেখানে কেউ নেই, না সুমিত্র আছে, না সুমিত্রের কোনো ঠিকানা আছে বা কোনো চিহ্ন আছে, শুধুমাত্র আছে একটা মোবাইল ফোন। অনেক অনেক পুরনো সে মোবাইল ফোনটা পড়ে আছে মেঝেতে। সবাই সে মোবাইল ফোনটিকে ঠিকঠাক মতো করে গুছিয়ে আবারও সযত্নে রেখে ঘরটি দানাবদ্ধ করে আজীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করে দিল। এই ছিল ঘটনা জেফ্রি ভাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি এমন আরো অনেক ঘটনা আপনাকে লিখে পাঠাবো ভাইয়া। আমি মহসিন রেজা বলছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, আমাদের মসজিদে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমবার আপনি ঘটনা পাঠালেন প্রেত পডকাস্টে এবং সেটা কিন্তু রিসিভ করে একেবারে শেয়ার করে দিলাম। আমার কাছে কোনো ঘটনা পাঠালে সেটা শেয়ার না করে আমি কখনোই থাকি না, এটা নিশ্চয়ই সবাই মোটামুটি বুঝে গেছেন এতদিনে, এবং সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় প্রতিবার। এবং প্রতিবারই কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ সব ঘটনা আমি শেয়ার করি, মা আপনাদের এই ঘটনা এখানে শেয়ার করি, অন্য কারো ঘটনা কিন্তু এখানে শেয়ার করা হয় না। এবং আলহামদুলিল্লাহ যে আমি অনেক বেশি এনজয় করছি, বিকজ এত সুন্দর সুন্দর ঘটনা আপনারা পাঠাচ্ছেন, মাশাআল্লাহ, ভাবা যায় সত্যি খুবই অসাধারণ বলা যেতেই পারে। এবং আমি বিলিভ করি এতটুকু যে আপনারা যেভাবে করে ঘটনা পাঠাচ্ছেন ভাই, মাশাআল্লাহ, এটা পুরো মাথা নষ্ট একটা ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো মসজিদ ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি পরবর্তী ঘটনাটা একটু দ্রুত সময় করে পাঠিয়ে দেবেন, বিকজ আপনার স্টোরি বেশ ইউনিক ছিল, খুব সুন্দর একটা গল্প লিখেছেন, আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে আপনার কাছে এবং আপনাদের আপনার স্টোরি সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি চলে যাবো আমাদের সর্বশেষ ঘটনায়, আমাদের একটা পিকনিকের স্টোরি আছে, চলে যাই সেই সর্বশেষ ঘটনা, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এবং আপনারাও যদি চান প্রেতে ঘটনা পাঠাবেন তাহলে পাঠাতে পারেন, প্রেতে ঘটনা পাঠানোর একটা ইমেল আছে, উইচ ইস pret.sathinmusic@gmail.com। দিস ইজ ইট, চলে যাই সরাসরি নেক্সট স্টোরিতে।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই উঠছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম নাহিদ সরকার। আমি এর আগেও বেশ কটা স্টোরি আপনার কাছে পাঠিয়েছিলাম এবং প্রেত ঘটনা পাঠিয়েছিলাম, প্রতিটা স্টোরি আপনি খুব সযত্নে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই জন্য আজকেও একটা নতুন স্টোরি নিয়ে আসলাম, আশা করছি স্টোরিটা ভালো লাগবে, আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি বলতো একটা পিকনিকের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার ঘটনা। চলে যাই শেষ ঘটনায়। শীতের শেষ বিকেল, বাতাসে হালকা শীতের আমেজ, শহরের কোলাহল থেকে মুক্তি পেতে পাঁচ বন্ধু ঠিক করল তারা একটা পিকনিক করবে। অনেক দিন ধরে এমন একটা পরিকল্পনা চলছিল তাদের মনের ভেতরে, কিন্তু কোন স্কোপ খুঁজে পাচ্ছিল না। আজ সে স্কোপটা পেয়ে গেল এবং তারা প্ল্যান করে ফেলল যে তারা যাবে সেই কোন এক স্থানে। এবং অবশেষে এই শুক্রবার ছুটি পেয়ে তারা সুযোগটা হাত ছাড়া করতে চায়নি। বন্ধুরা পাঁচজন ছিল, রিয়াদ, তন্ময়, ইমরান, শ্যামল এবং বিদ। এই পাঁচজনের মধ্যে রিয়াদ ছিল সবচাইতে সাহসী আর মিতু ছিল সবচাইতে ভীত। মিতু ছোটবেলা থেকে ভৌতিক কাহিনী শুনলেও সবসময় কেঁপে কেঁপে উঠেছে, কিন্তু বন্ধুরা তাকে সাথে নিয়ে এই অভিযানে বের হতে চেয়েছিল। তারা সিদ্ধান্ত নিল শহরের বাইরে একটা ছোট্ট নদীর ধারে তারা পিকনিক করবে। জায়গাটা বেশ নির্জন এবং নদীর পাশে একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। শ্যামল, যার একটু ইতিহাস জানার অভ্যাস আছে, সে জানায় যে এই মন্দিরে একটা সময় স্থানীয় গ্রামবাসীরা পুজোর কেন্দ্র ছিল, কিন্তু বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনায় সেটা ধ্বংস হয়ে যায়। তবে এসব নিয়েও কেউ আর চিন্তা করেনি। সবাই মিলে ঠিক করল এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। মিটু একটু ভয় পেলেও রিয়াদের সাহস দেখে সে রাজি হয়ে গেল। পিকনিকের দিনটা ছিল একদম স্পষ্ট, আকাশে এক টুকরো মেঘ ছিল না। সকালের দিকে তারা সবাই মিলে রওনা হল। গাড়িতে করে তারা শহরে ছাড়িয়ে দিতে মতো ধীরে ধীরে গ্রামীণ এক অঞ্চলে পৌঁছে গেল। চারপাশে প্রাকৃতিক এক সৌন্দর্য যেন ফলে উঠেছে এবং সেটা দেখে মিতু যেন ভয় কেঁপে কেঁপে উঠছিল, তবে সে বেশ মজা পাচ্ছিল। নদীর ধারে পৌঁছে তার একটা উপযুক্ত জায়গা বেছে নিল। জায়গাটা ছিল নদীর একদম কিনারে এবং কিছু দূর যেতেই সেটা পূর্ণ মন্দিরের ধ্বংসাবশেষ পেল। পাশে নদীর কলকল ধ্বনি, পাখির ডাক আর বাতাসে মৃদু শব্দ চারপাশের পরিবেশটাকে যেন মায়াবী করে তুলেছিল। তারা মাটিতে পাটি বিছিয়ে খাবার সাজাতে লাগল। রিয়াদ আর তন্ময় খিচুড়ি রান্নার দায়িত্ব নিল। ইমরান আর শ্যামল মাংসের আয়োজন করছিল, কিন্তু মৃদু ছিল তাদের একদম ফটোগ্রাফার। সে প্রকৃতির ছবি তুলছিল আর নিজেরাও সেলফি নিচ্ছিল। সবকিছু বেশ আনন্দমুখর পরিবেশ চলছিল। খাবার তৈরি হলে সবাই মিলে মজা করে খেলো। খিচুড়ি, মাংস আর মিষ্টান্ন সব ছিল চমৎকার। খাবারের পর বিশ্রাম নিতে গিয়ে শ্যামল মজা চলে মন্দিরের গল্প তুলে দানবো। আর জানিস, এই মন্দিরে নাকি পেতাতাদের বসবাস করে, গ্রামের লোকেরা কোনো নাকি আশেপাশে যেতে ভয় পায় বুঝলি। নিতুর মুখটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশ হয়ে গেল। আর সব পাঁচে কথা, কিছু বলিস না, রিয়াদ হেসে এসে বলল কথাটা। আমার তো এখানে এখানে থাকতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এখানে সারা রাত কাটিয়ে দিই, কিচ্ছু হলো না তো। অদ্ভুত ঘটনাগুলো এর পর থেকে শুরু হয়। তাদের কথার মাঝেই হঠাৎ করে বাতাসের গতিবেগ বেড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে গেল। মনে হচ্ছিল প্রকৃতি যেন হঠাৎ করে থেমে গেছে, পাখিদের ডাকও মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল, দুটির শব্দও যেন কমে গেল। কেমন যেন গমট বাঁধা একটা নীরবতা চারিদিকে ছড়িয়ে গেল। মিতু এবার সত্যি ভয় পেতে শুরু করল। তন্ময় তাদের ভয় কাটাবার উদ্দেশ্যে হাসি তামাশা করতে শুরু করলেও তার ভিতরেও এক প্রকার অস্বস্তি বোধ হচ্ছিল। শ্যামল প্রস্তাব দিল, চল আমরা মন্দিরটার কাছ থেকে একটু ঘুরে আসি। রিয়াদ সাথে সাথে রাজি হয়ে গেল। এটাই তো রোমাঞ্চকর, হ্যাঁ চল দেখা যাক ভূতেরা আসলে কি করে সেখানে। আমার তো মনে হয় পুরো বাকওয়াস, বুঝতে পেরেছি সেগুলো কিছু হয় না। মিতু প্রথমে যেতে চায়নি, কিন্তু একা থাকতেও ভয় পাচ্ছিল, তাই সেও সাথে করে গেল। পাঁচজন মিলে মন্দিরের ধ্বংসাবশেষের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা নেমে আসছিল আর আকাশের রং বদলে একটা লাঞ্চে আভা যেন ছড়িয়ে পড়েছিল। মন্দিরটা বেশ পুরনো, দেওয়াল ভাঙা আর ধুড়িতে ঢেকে গেছিল। চার পাশে শুধু বড় বড় গাছ, আর সেগুলোর শিকড় মাটির নিচ থেকে উঠে এসে মন্দিরের ভাঙা জায়গাগুলো ধরে রেখেছে। প্রবেশ দ্বারে একটা বিশাল ফটক দেখা যাচ্ছিল, যেটা দিয়ে তারা ভেতরে ঢুকতে পারল এবং মন্দিরের ভেতরে অদ্ভুত এক ধরনের শীতলতা অনুভব করছিল। মিতু ভয় পেয়ে রিয়াদের হাত ধরে হাঁটছিল, আর শ্যামল চারপাশে প্রতিটি কোণ পর্যবেক্ষণ করছিল। এখানে কিছু একটা অদ্ভুত লাগছে, শ্যামল বলল। দেওয়ালের গায়ে কিছু প্রাচীন চিহ্ন রয়েছে, এগুলো তো কোনো প্রাচীন আচারের আচার অনুষ্ঠানের চিহ্ন হয়, বুঝতে পেরেছিস। এদিকে রিয়াদ আর তন্ময় মজা করতে শুরু করল। তারা মিতুকে ভয় দেখাবার জন্য আচমকা অদ্ভুত শব্দ করতে লাগল। হঠাৎ তার সবাই শুনল একসাথে চাপা কান্নার আওয়াজ। মিতু যেন মুহূর্তেই থমকে গেল। এই আওয়াজটা কি রে, কি শুনতে পাচ্ছিস? অবাক হয়ে সবাই কান পেতে শোনার চেষ্টা করল। আওয়াজটা যেন মন্দিরের ভেতর থেকে আসছে, সেটা ছিল কোনো মহিলার কান্নার আওয়াজ। খুবই মৃদু আওয়াজ, কিন্তু খুবই স্পষ্ট। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে রিয়াদ আর তন্ময় সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করেই এক অদৃশ্য শক্তি তাদের দিকে এগিয়ে এলো। রিয়াদ আর তন্ময় ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। তারা দুজনেই চিৎকার করে উঠল, এইটা কি হচ্ছে, চেঁচে উঠল রিয়াদ। সবাই যেন ভয় সরে যেতে লাগলো, সে কান্নার আওয়াজটা এবার যেন জোরে জোরে শোনা যাচ্ছিল, আর সেটা যেন চারপাশকে আরো ভারী করে তুলেছে। মন্দিরের দেয়ালগুলো যেন হঠাৎ করে ছায়া দেখা গেল, মুহূর্তে পরিবেশটা যেন আরো বেশি ভুতুড়ে হয়ে গেল এবং যেন কেউ ওদের দিকে এগিয়ে আসছে। মিতু এবার চিৎকার করে বলল, আমরা এখান থেকে বেরিয়ে যা, চল এই জায়গাটা ভালো না। কিন্তু মন্দিরের বাইরে যাওয়ার পথটা হঠাৎ করে যেন বন্ধ হয়ে গেছে, একটা ভারী শীতল বাতাস এসে চারপাশে যেন ঘিরে ধরল। বাতাসের সাথে সাথে ভেসে আসছিল ফিসফিসানি, অদ্ভুত ভাষায় কিছু কথা, যেন কেউ ওদের নাম ধরে ডাকছে। চল দৌড়ে, চল দৌড়ে, চিৎকার করে শ্যামল বলল, কিন্তু তারা সরে যেতে না পেরে যেন আটকে পড়ল, আর মুহূর্তের জন্য তাদের চারপাশটা যেন অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের মধ্যেই তারা দেখতে পেল কিছু ছায়া মূর্তি। মূর্তিগুলো মানুষ না, কিন্তু তাদের আকার মানুষের মতো। তার সবাই যেন শূন্যে ভাসছিল, আর তাদের চোখ যেন লাল আভা আভা চাচ্ছিল। মানুষ হতেই পারে না, কাঁপতে কাঁপতে বলল ইমরান। তারা সবাই যেন আতঙ্কে জমে গেল, এক মুহূর্তের জন্য তারা নিজেদের শরীর যেন নড়াতে পারছিল না। মুহূর্তেই ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসলো, আর তাদের ফিসফিসানি আরো যেন বাড়ছিল।
তোমরা চলে এসেছো, আমাদের জায়গায় আমাদের মুক্তি দিতে হবে।
রিয়াদ চেষ্টা করল ছায়াগুলোকে ধাক্কা দিতে, কিন্তু হাতটা যেন বারবার শূন্যে চলে গেল। ছায়াগুলো যেন ধীরে ধীরে রিয়াদের চারপাশ ঘিরে ধরল, আর এক মুহূর্তে সে কেমন যেন একটা দুর্বল হয়ে পড়ে গেল এবং তন্ময়ের শ্যামল দৌড়ে রিয়াদকে সাহায্য করতে এলো, কিন্তু তাদের শরীরের মধ্যে দিয়েও সে শীতলতা বয়ে যেতে লাগলো। তাদের মধ্যে একমাত্র মিতুই ছিল যার মাথা ছিল একদম ঠান্ডা। মিতু হঠাৎ করে মনে করল তার ঠাকুমা ছোটবেলায় বলতো যে কোনো প্রেতাত্মার কবল থেকে মুক্তি পেতে শক্তিশালী কিছু মন্ত্র পড়তে হয়। তার ঠাকুমা শেখানো সেই মন্ত্রগুলাই সে পড়তে চেষ্টা করল। ভয় কাঁপতে কাঁপতে মিতু তার কণ্ঠে যতটুকু শক্তি ছিল তা দিয়ে মন্ত্র বলতে শুরু করল। প্রথমে কিছুই হচ্ছিল না, কিন্তু মিতু আবিরাম মন্ত্র পড়তে লাগল। হঠাৎ করে চারপাশটা যেন শীতল অনুভূতি বিরাজ করল, সবকিছু যেন স্বাভাবিক হওয়া শুরু করলো। ছায় মূর্তিগুলো যেন এক মুহূর্তে থমকে গেল, মিতু মঞ্চ পড়তে লাগলো, আর ধীরে ধীরে ছায়াগুলো পিছু হাঁটতে লাগলো। তাদের ফিসফিসানির আওয়াজ যেন ম্লান হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছিল আর একটু দেরি হলে সে ছায়াগুলো বোধহয় তাদেরকে একেবারেই ক্রাশ করে ফেলত। শেষমেশ ছায়াগুলো যেন হাওয়ার সাথে মিলে গেল, আর তাদের চারপাশে সে অদ্ভুত অন্ধকারটাও কেটে গিয়ে আবারও দিনের আলো ফুটে উঠল। মিতু একদম ভেঙে পড়েছিল। রিয়াদ, তন্ময়, শ্যামল আর ইমরানও আতঙ্কে যেন স্তব্ধ হয়ে গেছিল। কেউ কিছু বলার মতো অবস্থায় ছিল না। তারা ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। শীতল বাতাসের পরিবর্তে এখন আবারও সে অস্বাভাবিক কোনো কিছুই যেন নেই, সবকিছু যেন স্বাভাবিক হয়ে যাচ্ছিল। চলো এইখানে আর এক মুহূর্ত থাকবো না, বলল ইমরান। কেউ কোনো কথা বলল না। সবাই পিকনিকের সরঞ্জাম ফেলে রেখে দ্রুত গাড়িতে উঠে শহরের দিকে রওনা দিল। পিকনিকের সেই দিনটা তারা আর কোনো দিন ভুলতে পারেনি। এই ছিল ঘটনা। যশোহায় ঘটনাটি ভালো লাগবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আমি নাহিদ সরকার বলছিলাম। এরকম আরো অনেক ঘটনা আছে, আমি সময় করে সব আপনার কাছে পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন জেফ্রি ভাই, ভালো রাখবেন আপনাদের চারপাশকে। আমি নাহিদ সরকার আজকের এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবারও কথা হবে নেক্সট কোন এপিসোডে, অবশ্যই ঘটনা পাঠিয়ে দিব। দোয়া রইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, প্রেত দীর্ঘজীবী হোক। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় নাহিদ সরকার ভাই। ও মাই গুডনেস, হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল স্টোরি, দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল, অ্যামেজিং অ্যামেজিং স্টোরি ম্যান। ভাবা যায় সত্যি অসাধারণ ছিল এবং মনের মতো সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে এত বেশি ভালো লাগছে, আমি আসলে আপনাদের কি বোঝাবো, বোঝানোর মতো অবস্থায় নেই। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল স্টোরি। এবং আমার কাছে মনে হচ্ছে এরকম স্টোরি থাকলে আর কি লাগে, সত্যি মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর, সত্যি বলতে হবে মনোমুগ্ধকর। আশা করছি এভাবেই আপনার পরবর্তী ঘটনাগুলো আমরা সবাই পেয়ে যাব। দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আশা করছি আপনার পরবর্তী যত ঘটনা আছে সবকিছুই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনার ঘটনাগুলো যেভাবেই পারি আমি ডেফিনেটলি শেয়ার করব, বিকজ নাহিদ সরকার আপনার যতগুলো স্টোরি আমি পড়ছি, যতই পড়ছি ততই যেন মন্ত্রমুগ্ধের মতো, মানে এক প্রকার আমি যেন হারিয়ে যাচ্ছি আপনার স্টোরিতে। সত্যি অনেক সুন্দর ছিল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাছ। সো আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা বলছি, আমার তো ঘটনা শেষ আছে, কিন্তু ঘটনা বেসিক্যালি শেষ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু আর দেরি করবো না, আমরা ডেফিনেটলি এখন যেটা করবো সেটা হচ্ছে লাইভ স্টেশনে চলে যাবো, আপনাদের সাথে আড্ডা দিব। অনেক কথা আছে, অনেক কথা মনের ভিতর জড়িয়ে আছে, এবং সেই আড্ডা দিব, গল্প করবো, এবং এরপর শেষ করবো আজকের এপিসোড। তো চলে যাই সরাসরি আমরা লাইভ স্টেশনে।
So here we are, welcome back to Preet ebong Chore Ram. Ami kintu live session e apnader sathe abaro communication korte ebong euro rat bache ekhon ekta 36 minute ebong ami kintu ekdom live e achi ebong asha korchi আজকের লাইভটা আপনারা বেশ ভালো রকম এনজয় করেছেন বোঝা যাচ্ছে, বিকজ অনেক অনেক কমেন্ট এসেছে। এবং আমি আশাবাদী যে প্রতি সপ্তাহে যে এরকম ভ্যারাইটি স্টোরিগুলো শুনতে সবার কাছে ভালো লাগে, একটা চ্যাটার ডিফারেন্ট হবে, কোনোটাই মনে হবে না যে এটা তো আগে শুনছি বা ওটা তো আগে শুনছি। এটাই আমি সবসময় চাইতাম। মাঝখানে প্রেত একটু অন্যরকম হয়ে গেছিল, মানে এখন আবার ভিন্ন ধাঁচের হয়ে গেছে, একদম ফাটাফাটি কিছু হয়ে যাচ্ছে। এবং আশা করছি আপনাদের কাছে আজকের এপিসোড অনেক বেশি ভালো লেগেছে, ভালো লাগলে আপনারা ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু কমেন্ট সেকশনে কমেন্ট করব, এবং এরপর আপনাদের সাথে কথা বলে বিদায় নেব। সো প্রথমে যদি বলি তাহলে বলতে হবে মোজামিল হক ভাই লিখেছেন, ভাই আপনার সাথে আড্ডা দিতে চাই, একদিন হরর টক হবে ইনশাল্লাহ ভাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই জানা মোজামিল হকি ভাই কমেন্ট করেছেন, পিশাচের স্টোরি অলওয়েজ বেস্ট হয়, এক্স্যাক্টলি। নাদিম ভাই লিখেছেন, কখনো নিজের সাথে দেখা হলে কেমন লাগবে আপনার? এক্স্যাক্টলি, এটাই তো আমার সবচেয়ে প্রশ্ন। আমার সাথে যদি কখনো হয়ে যায়, মানে কখনো কখনো এই ঘটনাগুলো আমি আপনাদেরকে এর আগে দু একটা এপিসোড আগে বলেছিলাম যে আমার সাথে কিন্তু আমি যে ভৌতিক প্রোগ্রাম করি এর পিছনে রিজন আছে। আমি কিন্তু ভীতু প্রকৃতির একটা মানুষ, ভাবেন না যে আমি অনেক বেশি সাহসী এই জন্য ভৌতিক প্রোগ্রাম করি। ম্যাক্সিমাম যেটা হয়, যারা অনেক বেশি ভীতু প্রকৃতির মানুষ তারাই কিন্তু ভৌতিক প্ল্যাটফর্মগুলোতে দেখবেন যে অনেক অনেক স্টোরি শেয়ার করে, বিকজ তারা অনেক পৃথিবী হয়। তো আমি আলটিমেটলি যদি সত্যি কথা বলি, তা আমি বলবো যে আমি অনেক বেশি সাহসী না, বিকজ আমার সাথে অনেক হরর ইনসিডেন্ট ঘটছে এবং এখনও ঘটে, প্রায় সময় ঘটে, এবং এটা আমার সাথে এক প্রকার রক্তের সাথে মিশে গেছে। সো আমার সাথে অনেক বেশি হয় এবং ভয়ঙ্কর লাগে সবকিছুই তখন। এটা আসলে এই ব্যাপারটা না, এই ভয়ের ব্যাপারটা না, কাউকে বোঝানো যায় না যে আমার কেমন লাগছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এছাড়া আমাদের মোজামিল হক ভাই আমার কমেন্ট করেছেন, হসপিটালের স্টোরিটা দারুণ হয়, আমারও এক্সপিরিয়েন্স আছে হসপিটালে, তাই নাকি? আরে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন না। নাদিম ভাই আরো কমেন্ট করেছেন, বাস যারা উঠে তারা যদি ফিরে না আসে তাহলে স্টোরিটা বললো কে? স্টোরি তো স্টোরি কালার, স্টোরি টেলার বলেছে, এটা তো সম্পূর্ণ স্টোরি টেলার শেয়ার করেছেন। আর এটা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু সত্যি কথা বলতে এরকম অনেক সময় এরকম অনেক ইনসিডেন্ট, হন্ড্রেড বাস বা অনেক কিছু, হন্ড্রেড ট্রেন স্টেশনও কিন্তু আছে বাংলাদেশেও, এরকম ট্রেন স্টেশন আছে যেখানে গেলে অনেক সময় এখনো অনেক কান্নার শব্দ শোনা যায়, অনেক বুড়ি মহিলাকে বসে থাকতে দেখা যায়। এগুলো তো রিয়েল ইনসিডেন্ট, অনেক সময় মাঝে মানুষ রিয়েল ইনসিডেন্ট গুলাকে আর একটু মানে গোল পাতা মিশায় বা যেটাকে বলি আর গরম মশলা মিশায় জিনিসটাকে আর একটু এন্টারটেইনের জন্য আর একটু ইন্টারেস্টিং করা হয়, ইন্টারেস্টিং ভাবে তোলা হয়। এই জন্য বলা হচ্ছে রিয়েল স্টোরি, স্টোরিটা বেসিক্যালি রিয়েল ছিল। এটা আমি অনেক আগে শুনছিলাম স্টোরিটা, অ্যান্ড স্টোরিটা এর আগে আমাকে বলছিল যে এটা 100% রিয়েল স্টোরি, আমি আমার মতো করে গল্প আকারে শেয়ার করতেছি যাতে সবাই বুঝতে পারে আরকি। এটা একটা মিথ আর কি, মানে মিথ স্টোরি বোঝেন, মানে এই স্টোরিগুলো না আপনি কোন প্রমাণ পাবেন না যে স্টোরিগুলো রিয়েল নাকি আনরিয়েল, বাট হ্যাঁ আপনার মনের ভিতরে সবসময় একটা প্রশ্ন থেকে যাবে যে আসলে কি এই ঘটনাটা ঘটছিল। যেমন আমরা গত 12 বছর আগে 2009 সালে একটা স্টোরি অনেক আগে একটা অন্য প্ল্যাটফর্মে শুনছিলাম, জোজো আসবে। এই ঘটনা কিন্তু কোন প্রমাণ ছিল না, ছিল কোনো প্রমাণ ছিল কিন্তু আমরা কিন্তু সবার মুখে মুখে শুনে আসছিলাম এই স্টোরিটা, এরকম জোজো আসছে একটা বাচ্চাকে খেয়ে নিচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এরকম অনেক মিথ স্টোরি আছে, এইরকম একটা মিথ স্টোরি ছিল আর কি বাসের যে স্টোরিটা। যেমন ইন্ডিয়াতে এরকম একটা মঞ্জিয়া বলে একটা স্টোরি আছে, মঞ্জিয়া বাচ্চা, একটা বাচ্চা মারা গেলে সেটার প্রেতাত্মা হয়ে ফিরে আসে, এরকম একটা মিথ আছে। সো এরকম একটা মিথ স্টোরি ছিল যেটার প্রমাণ নেই, বাট মানুষ এটা বিলিভ করে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে এবং এখনো ঘটে। দিস দ্য ফ্যাক্ট, এটা তো আর আমি প্রমাণ করতে পারবো না। আর এছাড়া আমাদেরকে মোজামেল হক কমেন্ট করেছেন, সাউন্ড আসছে না কেন? সে সময় নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, মানে ইন্টারনেট চলে গেছিল। এছাড়া আমাদেরকে মোজামেল হক আরও কমেন্ট করেছেন, আজকের এপিসোড দারুণ লাগলো, সো গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার কমেন্ট সবসময় অনেক বেশি ভালো লাগে, দারুণ দারুণ সব কমেন্ট করেন। এছাড়া আমাদেরকে রিফাত বাবা ভাই কমেন্ট করেছেন, ভালো লাগলো ভাই আজকের এপিসোড, শুভরাত্রি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। এছাড়া আমাদেরকে কমেন্ট করেছেন, হসপিটালটা অনেক ফেমাস চেটাগাঙে, তাই বলা ঠিক হবে না। ডেফিনেটলি আপনি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি অডিও ক্লিপ রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আপনার স্টোরি, কিন্তু আমি অনেকদিন ধরে ভাবছি যে শেয়ার করবো, বিকজ আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আপনারও স্টোরি শেয়ার করতে ইচ্ছা করে, বাট আপনি যেটা করতে পারেন আপনার লিখার দরকার নেই, আমার কোনো দরকার নেই, আপনি রেকর্ডিংটা একটু শুদ্ধভাবে ফ্রেশভাবে একটা যে কোনো সাউন্ড ডিভাইস দিয়ে বা মোবাইল দিয়েও করতে পারেন, সুন্দর করে একটা রুমে বসে যেখানে সাউন্ড নাই, আশেপাশে কোনো সাউন্ড নাই, সেরকম একটা রুমে বসে রেকর্ড করে যদি পাঠিয়ে দেন না, তাহলে আমি হয়তো আপনার এই স্টোরিটা ডেফিনেটলি শেয়ার করবো, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে আমি আপনার স্টোরিটা শেয়ার করে দিতে পারবো, আপনার স্টোরি তাহলে সবাই শুনলো। সো আশা করছি বুঝতে পেরেছেন। সো দিস দ্য ফ্যাক্ট, এবং আমার কিন্তু বলা যেতেই পারে যে আজকের এপিসোডটা আপনারা যেহেতু এনজয় করেছেন। এক্স্যাক্টলি একটা কথা বলেছেন আমাদেরকে, মঞ্জিয়া একটা মুভি আছে দেখবেন, এক্স্যাক্টলি আমি দেখেছি, মুভিটা দেখি না বাট আমি ট্রেলারটা দেখছিলাম মুভিটা মঞ্জিয়া। সো এরকম অনেক মিথ আছে, অনেক অনেক মিথ আছে, মানে মঞ্জিয়া, আরেকটা মিথ আছে একটা 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 পাহাড় আছে, পাহাড়ে একটা এলাকা আছে, ওখানে বলে সবগুলো মানুষ হন্টেড, হ্যাঁ মানুষ বলে ওখানে প্রেতাত্মার সাথে বসবাস করে, এরকম একটা পাহাড় আছে, এরকম পাহাড় একটা এলাকা আছে। সো এরকম আর বলছে মায়াং গ্রাম, এগুলা কিন্তু সব বেসিক্যালি মিথ, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল অর আনরিয়েল বলা যায় না আসলে কি, কিন্তু মানুষ বিলিভ করে যে হ্যাঁ এরকম সিমস টু বি বিলিভ দ্যাট এরকম হয়েছে বা এরকম করছে মানুষ ওরকম সময়। সো আমাদের স্টোরিটা ওরকম আর কি, আজকে বাসের স্টোরিটা ওরকম একটা স্টোরি ছিল, আশা করছি বুঝতে পেরেছেন। আর বুঝতে পারলে আপনাদের ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না, আর কনফিউশনটা থাকবে না। সো দিস আ ফ্যাক্ট, এবং আমার কিন্তু আজকে মোটামুটি এপিসোড শেষ, আর আমাকে চলে যেতে হবে। আমাদের নাদিম মাহমুদ লিখেছেন, ভাই স্টোরি রিয়েল হোক বা না হোক শুনতে ভালো লাগে, এটাই অনেক, এক্স্যাক্টলি আমি এটাই আপনাদের বলি, স্টোরি রিয়েল আর হোয়াট এভার ইট ইজ, বাট স্টোরির মজাটা নেওয়াটাই হচ্ছে আসল কথা। আমি যেটা আমার কাছে যেটা ভালো লাগে যে স্টোরির মজাটা নেওয়াটা হচ্ছে সবচেয়ে আনন্দময় ব্যাপার, এই মজাটা অনেকে নিতে পারে না, আশা করছি বুঝতে পেরেছেন। এনিওয়েজ আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখনকার মতো চলে যাব, বিকজ আই হ্যাভ লট অফ ওয়ার্ক, আমার আজকে অনেকগুলো কাজ আছে এবং আপনাদের নেক্সট এপিসোডের রেকর্ড করতে হবে, এবং স্টোরি অলরেডি কানেক্ট হয়েছে, আর আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নেক্সট এপিসোডটাই আপনাদের জন্য হতে যাচ্ছে যেহেতু হ্যালোন স্পেশাল, সো ভালো লাগবে। এছাড়া আপনাদের মোজামেল হক দেখেছেন, ভাই অনেক ফোক স্টোরি, আচ্ছা অনেক লং স্টোরি বুঝতে পারছি, আমি অনেকগুলো স্টোরি জানি বাট পিপল বিলিভ এগুলো আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাই, আচ্ছা আচ্ছা ব্রো অনেক ফোক স্টোরি আছে, ফোক মানে আচ্ছা আচ্ছা গ্রাম বাংলার স্টোরি আছে, এক্স্যাক্টলি এটাই বলছি, অনেক গ্রাম বাংলার স্টোরি আছে যেগুলো বেসিক্যালি মানুষ বিলিভ করে না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এক্সিস্ট করে, যাদের সাথে হয় তারা আর কি বলে যে হ্যাঁ এখানে এখানে এরকম এরকম ঘটনা ঘটেছে। সো দিস দ্য ফ্যাক্ট। আশা করছি আপনাদের আজকের এপিসোড ভালো লেগেছে এবং আমার চলে যেতে হবে এখন, আমি আর দেরি করবো না, আমি এখন লাইভটা শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট পর্বে আবারও কথা হবে। ততক্ষণ তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম অ্যান্ড শুভরাত্রি সবাইকে। নেক্সট এপিসোডটা হতে যাচ্ছে হ্যালোইন স্পেশাল, আগাম হ্যালোইন একটা মোবারক দিয়ে দিলাম। হ্যালোইন একটা ফানি একটা জায়গা, বা বলা যেতে পারে যে সবাই ওটাকে ওই সময়টাতে অনেক ফান করে এবং একের সাথে হরর ব্যাপার স্যাপার ঘটানোর চেষ্টা করে। সো আশা করছি হ্যালোইন স্পেশাল এপিসোডটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে বা ইন্টারেস্টিং লাগবে বেসিক্যালি। আর দেরি করবো না, চলে যাচ্ছে এখনকার মতো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।